শুনছেন সব সময় জাগো এফএম 94.4। আমি আরজি উদয় আছি আপনার সাথে। ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে একযোগে প্রচার হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রেডিও শো ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পতাকা। প্রাণ পতাকা নিয়ে কনফিউশন থাকতেই পারে, চিপস না বিস্কিট, কারণ এর ক্রিসপিনেস এর কারণে এটাকে আপনার চিপস মনে হয়, বাইট দেওয়ার পরে মনে হয় বিস্কিট। তেমনি ভূত স্টুডিওর গল্প নিয়েও আপনার কনফিউশন থাকতে পারে, গল্পগুলো সত্য না বানোয়াট, ইটস আপ টু ইউ। বাট আমি তো বলবো, আমার কাছে প্রাণ পটাটাও ভীষণ ভালো লাগে, ভূত স্টুডিও আমার কাছে অনেক ভালো লাগে না, বা অনেক বেশি ভালো লাগে। কারণ আমার কেন ভালো লাগে বলি, এখানে কিছু কিছু গল্প থাকে যে গল্পগুলো আমাকে ভাবায় যে আচ্ছা এরকম ঘটনা যদি আমার সাথে ঘটে তাহলে ওই সিচুয়েশনে আমি কি ফেস করব বা আমি কি করতাম। আবার মাঝে মধ্যে মনে হয় যে আমি যে দীর্ঘ বহু বছর যাবৎ বিভিন্ন রেডিও স্টেশনে ভৌতিক অনুষ্ঠান করে এসেছি, আমার কাছে এই গল্পগুলোর মধ্যে কোথায় একটা সিমিলারিটি আছে, মানে তার মানে এই ঘটনাগুলোর কোথাও না কোথাও একটা জায়গা আছে যেখানে কমন। সো এই কমন ব্যাপারটার কারণে অনেকে ভেবে থাকেন যে গল্পগুলো বোধ হয় বানোয়াট, মানে এটা মানে একজনের আরেকজন শুনে এসে বলতেছে। আরে না ব্রো, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার দুটো হাত আছে, আপনার দুটো পা আছে, এটা তো চেঞ্জ করা যাবে না। আপনার অবয়বটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা দুটো হাত। একটা মানুষকে যখন আপনি চিন্তা করবেন তখন তার দুটো হাত দুটো পা তো থাকবেই। তাই এই অশরীরী যে ব্যাপারগুলো আছে সেগুলোরও কিছু সিমিলারিটি আছে, সেগুলোর ঘটনাগুলো ঘটে যখন যায়, সেগুলো যখন ঘটনা হয় তখন আমার মনে হয় যে কোথাও না কোথাও তার একটা রেস্ট রেখে যায়, যে আপনাকে ভাবায় যে এই রকমের ঘটনা তো আজ থেকে 25 বছর আগে বা 50 বছর আগে কোথাও ঘটেছিল। তো এই যে ঘটনাগুলো, এগুলো নিয়েই হচ্ছে ভূত স্টুডিও। ভূত স্টুডিওর আজকের এপিসোডে আমরা বেশ কিছু বন্ধুকে ইনভাইট করেছি যারা এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড হবে, আর আমি উদয় থাকবো পুরো সময় আপনার সাথে ভূত স্টুডিওতে। যারা সরাসরি আমার সাথে এখন অনুষ্ঠান চলাকালীন যোগাযোগ করতে চাও, হাতে মোবাইল ফোনটা তুলে নাও, মেসেজ অপশনে চলে যাও, গিয়ে টাইপ করে ফেলো যে এফএম স্পেস নাম দিয়ে তোমার মতামত দাও, যে লাইক তোমার কেমন লাগে আমার অনুষ্ঠানটা। যেমন অলরেডি আমি শোয়ার মানে যখনই আমি শোটা শুরু হলো আমি দেখতে পাচ্ছি যে অনেকে জয়েন করে ফেলেছে। তাসমিয়া আমাদেরকে SMS করেছে, জে এফ এম স্পেস দিয়ে লিখেছে যে আমার নাম তাসমিয়া, আমি শুনি ভূত স্টুডিও, আমার খুব ভালো লাগে এই শোটা, একদিন আমিও আসব ইনশাল্লাহ। তো শো শুরু করার আগেই কিন্তু আমরা টেক্সট পেতে শুরু করে যাই, বিকজ এই অনুষ্ঠান নিয়ে অনেকের অনেক রকমের মতামত থাকে যেগুলো তারা দিতে চায়। আপনিও যদি দিতে চান তাহলে জে এফ এম স্পেস নাম দিয়ে মনের কথাগুলো লিখে পাঠিয়ে দেন 26969 নম্বরে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এদিকে বন্ধু রয়েছেন রাসেল, তিনি আমাদের সাথে জয়েন করেছেন চট্টগ্রাম থেকে, বলেছে চট্টগ্রামে একটা সময় আমি আচ্ছা উনি হচ্ছে মূলত নোয়াখালীর বন্ধু, কিন্তু জবের কারণে উনি চট্টগ্রামে থাকেন। এক সময় উনি ভীষণ একাকিত্বে ভুগতেন, কিন্তু জাগো এফএম যখন থেকে চট্টগ্রামে অনুষ্ঠান প্রচার করছে তখন থেকে ওনার রাত জাগা বন্ধু হয়ে গেছে জাগো এফএম এবং জাগো এফএম এর বন্ধুরা। এই যে চমৎকার কথাগুলো, এগুলো আমাদেরকে ইন্সপায়ার করে। কুমিল্লা থেকে আমাদেরকে একজন টেক্সট করেছে মাদ্রাসার বন্ধু, ওনার নাম হুমায়ুন, তিনি বলছে আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট, আপনাদের ভূত স্টুডিও অনুষ্ঠানটা আমরা অনেকে মিলে শুনি বাটন মোবাইল ফোনে। এবং উনি কিন্তু বাটন, যদি আপনার মনে হয় যে আমি তো ভূত স্টুডিও দীর্ঘদিন ধরে শুনছি তো ওয়াই নট আমি একদিন যাই উদয়ের সাথে লাইভে আড্ডা দিই, দেখে আসি জাগো এফএমটা কোথায়, জাগো এফএম এর স্টুডিওতে আরজেরা কিভাবে কথা বলে, এখানে তো অনেক মানুষ দেখি এই অনুষ্ঠানটা শোনে, বিভিন্ন বয়সে মানুষ এটা শোনে, স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা শোনে, বিবাহিত অবিবাহিত পুরুষ নারী সবাই শোনে, আমাদের চেয়ে বয়সে অনেক বড় আমার দাদুর বয়সী মানুষেরাও আমার অনুষ্ঠান শোনে। এবং ইনফ্যাক্ট আমি খুব ভালো লাগে যে তারা দূর দূরান্ত থেকে আমাকে ইনবক্সে মেসেজও পাঠায়। এবং বিশ্বাস করেন ভূত স্টুডিও যেদিন হয় এবং তারপরের দিন, এই দুদিন আমার ইনবক্সে 90% মেসেজ থাকে এই অনুষ্ঠান কেন্দ্রিক। অন্যান্য দিন বিভিন্ন বিষয় নিয়ে আমার কন্টেন্ট নিয়ে তারা কমেন্ট করে, কিন্তু এই বৃহস্পতি আর শুক্র আমি সবচেয়ে বেশি শো চলাকালীন থেকে শুরু করে শো শেষ হয়ে যাওয়া ইভেন রাত 3টা সাড়ে 3টা পর্যন্ত কমেন্ট আসতে থাকে। দেখা গেল যে মানুষ আমাকে ইনবক্সে লিখতেছে আমি আজকে তোমার শোটা দেখছিলাম, ওই গল্পটা আমার ভালো লাগছে, ওটা ভালো লাগে নাই, কিংবা আজকে এই জিনিসটা তোমার কথা শুনে আমি খুব মজা পাইছি। তো এগুলো আমার ভালো লাগে। শুক্রবার দিন দেখা যায় পরের দিন হয়তো বা শোটা তো রেকর্ড যাচ্ছে, অনেকে দেখতেছে, সেও আবার কমেন্ট করতেছে। তো এটা আমাকে ইন্সপায়ার করে পরের শোটা করার জন্য। যদি আপনার মনে হয় এইরকম একটা এপিসোডে আপনি নেক্সট এপিসোডে আমাদের সাথে থাকবেন, ঢাকার বাড্ডায় আমাদের স্টেশনটা, এখানে বসে আপনি আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা একদিন বলবেন, তাহলে কি করবেন? ছেলে মেয়ে পুরুষ নারী বিবাহিত অবিবাহিত স্টুডেন্ট পেশাজীবী যে কেউ এখানে আসতে পারে, তার জন্য মোবাইলে মেসেজ চলে যান, টাইপ করে ফেলেন RBS, RBS একসাথে লিখেন, স্পেস নিজের নাম লিখেন, স্পেস নিজের লোকেশন টাইপ করেন, আর একটা স্পেস আপনার প্রফেশন টাইপ করেন, চারটা জিনিস, RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, চারটা জিনিস টাইপ করে এসএমএসটা পাঠাতে হবে উদয়কে 26969 এই নাম্বারটিতে। মনে রাখবেন আপনি আমাকে টেক্সট পাঠানোর উইদিন টু আর থ্রি ডেজ আপনি যে নাম্বার থেকে এসএমএস পাঠিয়েছেন সেখানে আমরা যোগাযোগ করব এবং আপনার কাছ থেকে ফোনে স্টোরিটা আমরা শোনার জন্য সময় চেয়ে নিব। স্টোরিটা বলার পর আমাদের টিম মেম্বার আপনাকে জানাবে যে আপনাকে সে পরবর্তী এপিসোডে নিয়ে আসতে পারছে কি পারছে না, ওইটুকু সময় তাকে অ্যালাউ করতে হবে। কারণ অনেকে আছেন রেজিস্ট্রেশন করেন পরবর্তীতে ভুলে যান, আমি আসলে ভাইয়া বুঝি নাই, আমি তো আসলে রেজিস্ট্রেশন করে ফেলছি, আমি আসলে না বুঝে করেছি, এটা কেউ করবেন না। আমি বিশ্বাস করি আপনার হাতে এক স্মার্টফোন আছে, ডেফিনেটলি ইউ আর এ স্মার্ট গাই, সো আপনি ডেফিনেটলি একটা টেক্সট করার আগে ভাবেন যে আমি কাকে কি টেক্সট করছি, রাইট? বিকজ আপনি যখন এসএমএস টা করেন তখনই একমাত্র আমাদের কাছে আসবে, এছাড়া আসার কোনো অপশন নাই। সো আজকের এপিসোডে আমরা চলে যাব এখন ঘটনায়। আমাদের সাথে একজন বন্ধু ওয়েট করছে, তার সাথে একটু পরিচিত হব। কি নাম বন্ধু তোমার? আইডিয়াল কলেজের অনেক বন্ধুরা আছে যারা আমাদের ইফতির বন্ধু, সো তারাও আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছো। সো তোমাদেরকে বলবো, তোমরা যারা কলেজে পড়ো তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই যে বাংলাদেশে FM রেডিও আছে, এই রেডিওটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু তোমাদের মতো বন্ধুদেরকে খুঁজি। কিসে কিসে খুঁজি জানো? প্রথমত শুধু লিসেনার হিসেবে খুঁজি না, আমি একটা কথা বলি, FM রেডিও হচ্ছে আমরা যে কোনো সিচুয়েশনে থাকি আমাদেরকে সবচেয়ে বেশি মানে সঙ্গ দেয়। তুমি দেখো তোমার কাছে ইন্টারনেটের অনেক কিছু আছে, লাইক তুমি ইউটিউব চালাও, তুমি OTT চালাও, যাই দেখো না কেন সবকিছু টাকার বিনিময়ে করো। তুমি বাসায় যদি তোমার ব্রডব্যান্ডের লাইন না থাকে, তোমার বাবা যদি লাইনটা কেটে দেয়, তুমি তো কালকে থেকে তোমার PC-তে নেটওয়ার্ক পাবা না, রাইট? তোমার ল্যাপটপে লাইন পাবা না। তোমার যদি মোবাইল ডাটা দিয়ে যদি তুমি ডাটা না কিনো, তোমার মোবাইল ফোন থেকে তুমি আসলে কোনো কিছুই দেখতে পাবা না। এটা খুব রিয়েল ফ্যাক্ট। তোমার বাসায় যে টেলিভিশনটা আছে বছরের পর বছর, দেখো কি না দেখো সেটা জানি না, ডিশের লাইন যদি লাগানো থাকে ওটার জন্য মাস শেষে তোমার বাবাকে বা মাকে পে করতে হয়। তারপরে ওই সব জায়গায় টাকার সাথে একটা সম্পর্ক আছে। বাট উই আর দ্য মিডিয়া, যেটা হচ্ছে তুমি টাকা ছাড়া উপভোগ করছো বছরের পর বছর। তুমি কি কোনোদিন আজ পর্যন্ত একটা FM রেডিওতে সাবস্ক্রিপশন ফি দিছো? তুমি কি কোনোদিন বলছো এই টাকাটা আমি রিচার্জ করলাম FM রেডিওর জন্য? তোমার মোবাইল আছে অথবা তোমার কাছে একটা পুরাতন ডিভাইস আছে যেতে রেডিও শোনা যায়, তুমি বছরের পর বছর সেখানে FM রেডিও শুনে যাচ্ছ, অথবা ফেসবুকে ঢুকছিলা বন্ধুর সাথে আড্ডা দিতে, স্ক্রল করতে করতে জাগো FM এর পেজে বা আর যে উদয়ের পেজে ঢুকে পড়ছো, তো একটা ভিডিও দেখতেছো, আরে আমি তো ছোটবেলায় ভূতের গল্প দেখি এখনো দেখি, এই ব্যাপারটা হয়তো আছে। কিন্তু তুমি যদি আমার উদ্দেশ্যে কিংবা এই জাগো FM এর উদ্দেশ্যে কিংবা FM রেডিওর উদ্দেশ্যে কখনো টাকা খরচ করো নাই, কারণ আমরা তোমাদেরকে ফ্রি অফ কস্টে সবসময় এন্টারটেইন করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে বলবো, এরকম একটা মিডিয়াকে ধরে রাখার জন্য তোমরা যারা ইউথ আছো, এই যে আমার বন্ধু যেমন ন্যাশনাল আইডিয়াল থেকে এসেছে, এরকম আমি শিওর যে অনেক স্কুল কলেজের বন্ধুরা আমাদের সাথে আছো, তোমরা আমাদের অনুষ্ঠানগুলোকে একটু ছড়িয়ে দিবে এবং তোমাদের মধ্য থেকেই নেক্সট আর জি উদয়কে আমরা খুঁজি। কারণ আমি আর কতদিন, 15 years হয়ে গেছে এই মাইক্রোফোনের সাথে, সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে মাইক্রোফোনকে টাটা বাই বাই বলার। সো একটা সময় এই সিট, এই চেয়ার, এই রেডিও স্টেশন, এই হট সিট তোমাদেরকে নিতে হবে, তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে হ্যাঁ এবার আমি কণ্ঠযোদ্ধা, আমার কণ্ঠে বাংলাদেশ শুনবে সবাই আমার কথা। সো সেই জায়গাটায় তোমরা কিন্তু চোখ কান খোলা রাখো, কারণ আমরা খুঁজছি এমন ভয়েসকে যে ভয়েসগুলো আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো চলো ইফতি, একদম শুরু থেকে আসি যে কবে থেকে তুমি ভূত স্টুডিও শুনছো?
আমি ভূত স্টুডিও শুনতেছি 2018 থেকে, যখন আমি ক্লাস 5 এ পড়ি।
ক্লাস 5 এ পড়ো আর এখন তুমি ইন্টারমিডিয়েট সেকেন্ডারি
পড়তেছি?
ও মাই গুডনেস, ভাবা যায় যে একটা ছেলে ক্লাস 5 এ পড়তো তখন থেকে সে আমাদের রেডিও শোনা স্টার্ট করছে, এখনো ননস্টপ সে আমাদের সাথে আছে এবং একই শো শুনতেছে। মজার ব্যাপার, সেই ভূত স্টুডিও মানে ভূত স্টুডিও ছোট ছোট মানে কচি বাচ্চা না, বেশ বড় সড়ো হয়েছে কিন্তু, হ্যাঁ পরিপক্ক হয়ে যাচ্ছে। একটা ছেলে যখন ক্লাস 5 এ পড়তো তখন সে ভূত স্টুডিও শুনতো, আজকে সে আমার সামনে বসে আছে, সে কলেজে পড়ে, সেকেন্ড ইয়ার উঠে গেছে, সে আজকে গল্প বলতে আসছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। সো কেন মনে হলো এখানে তুমি আসবা?
এখানে আসার একটাই কারণ যে এখানে অনেকে লিসেনার হিসেবে মানে অনেক জায়গায় যাওয়া যায়, তো আমি আগে তো শুনতাম, আমি আগে লিসেনার ছিলাম, এখন আমি বক্তা হয়ে গেছি, তো এরকম একটা শখ ছিল আর কি।
মাশাআল্লাহ,
তো বুদ্ধি স্টুডিও আমাকে সেটা পালন করছে, আমাকে রাখছে।
তুমি রেজিস্ট্রেশন করেছিলে?
জি জি জি।
নাইস নাইস নাইস। সো আমরা নিশ্চয়ই আমার এই ফ্রেন্ডের কাছে যাব এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ওর মতো যারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো বা মাদ্রাসায় প্রচুর পড়ুয়া বন্ধু আছো যারা আমার অনুষ্ঠান দেখো শোনো, আমি জানি বিভিন্ন সময় দেখা হলে বলে যে উদয় ভাই আপনাই, আপনার সাথে আমি রেডিওতে তো দেখি, তখন আমার কিন্তু ভালো লাগে, রেডিওতে কেমনে দেখেন? তখন বলে না ভাই আমি আসলে ফেসবুকে দেখি। তো এখন তো রেডিও আসলে মানুষ ফেসবুকে দেখে, এই জন্য অনেক সময় বলার সময় আমি তো রেডিওতে দেখি। সো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা আমাদের সাথে থাকেন, সেটা যে কোনো পেশার মানুষ হন, আপনাদের প্রত্যেকেই আমাদের সাহস, প্রত্যেকেই আমাদের শক্তি। সো আপনারা যদি আসেন তখন আমাদের শান্তি লাগে। সো আজকে আমি জানান দিতে চাই, যারা আগামী পর্বে আসতে চান, এই হট সিটে আমার বন্ধুর মতো বসতে চান, তারা মোবাইল ফোনটা হাতে নেন, মেসেপশনিকে ট্যাপ করে ফেলুন, RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন চারটা জিনিস টাইপ করে পাঠিয়ে দেন 26969 নম্বরে। নোট রাখেন মাথায়, মিনিমাম 3-4 ঘটনা আপনার জানা লাগবে। এই ঘটনাগুলো হতে পারে আপনার নিজের সাথে ঘটে গেছে, আবার হতে পারে আপনার বাবা মা দাদা দাদুর সাথে ঘটে গেছে, আপনি জানেন তাদের হয়ে আপনি ঘটনাগুলো এখানে এসে বলবেন। এরকম 3-4 ঘটনা থাকলে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, একটা রেজিস্ট্রেশন করে ফেলেন, সাহস করে একদিন আসেন, গল্প বলে যান, জীবনে অ্যাডভেঞ্চারের দরকার আছে। বিশ্বাস করেন আমি এখন 30+, আমার এখন মাঝে মাঝে মনে হয় যে আমি কত কি করি নাই। আমার ছোট ভাই আমার চেয়ে 10 বছরের ছোট, ওর লাইফের এক্সপিরিয়েন্স অনেক বেশি আমার চেয়ে, ও অনেক অ্যাডভেঞ্চার করে ফেলছে, ও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসছে, আমি এখন মনে হয় আরে আমি জীবনে খালি ক্যারিয়ারের পিছনে ছুটছি, কত কিছু করি নাই এখনো। তা আপনিও যেন কোনোদিন আফসোস না করেন, আপনিও জীবনে একদিন বলবেন আমিও একদিন রেডিওতে গেছিলাম, রেডিওতে কেমনে গল্প বলে সেটা দেখে আসছি, আপনি আপনার বাচ্চাদের গল্প করে শোনাবেন, এই যে আমার ফ্রেন্ড সামনে বসে আছে ও এখন কলেজে পড়ে, আল্লাহ দিলে 10 বছর পরে 15 বছর পরে যখন বিএসএডি করবে বাচ্চা কাচ্চা তখন সে গল্প করবে, আমি জাগো এফএমে গেছিলাম, জাগো এফএমে এখন তখন 3টা স্টেশন ছিল, এখন 10টা হয়ে গেছে, ইনশাল্লাহ 10 বছরের মধ্যে আমরা 10টা স্টেশন ডেফিনেটলি কভার করে ফেলবো ইনশাল্লাহ। সো চলো একদম শুরু থেকে আমরা তোমার জীবনের যে অভিজ্ঞতাগুলো, ভৌতিক যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো শুনি আমরা।
ধন্যবাদ ভাইয়া, আমি আমার প্রথম ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা আসলে আমার দাদা থেকে কালেক্ট করা। আমার দাদা তখন এসএসসি পরীক্ষা দেয় আর কি, তো ওনারা তখন আমাদের দাদা গ্রাম, মানে আমার দাদার বাড়ি হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া, তো ওই তাদের এসএসসি পরীক্ষা দিতে হতো কুমিল্লা জেলা থেকে ট্রেন দিয়ে বলতে গেলে। তো তখনকার সময়ে উনিরা লাস্ট পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষার লাস্ট পরীক্ষা ছিল, তারা বন্ধুরা সবাই একসাথে, এখনকার সময় তো আমরা এরকম করি, তো লাস্ট পরীক্ষার সময় একসাথে তারা বলতে গেলে সিনেমা দেখে আসতেছিল কুমিল্লা থেকে। তো আস্তে আস্তে একেবারে রাত হয়ে গেছে, অনেক রাত 1-2 বেজে গেছে প্রায়। তো আসার পরে যখন আমাদের গ্রামী স্টেশনে নামে, তো আমাদের স্টেশন থেকে আমাদের বাড়ি হচ্ছে কি একটু অনেক দূরে, বলতে গেলে প্রায় 4-5 কিলোমিটার হাঁটতে হতো, তখনকার দিনে তো এরকম অটো রিক্সা বা এরকম কোনো কিছুই ছিল না। তো ওনারা যখন আসে নামার পরে ট্রেন থেকে, তো একজন একজন, মোট 3 ছিল আমার দাদা সহ, তো দাদার আমাদের মানে আমার দাদার বাড়ি ছিল সবার লাস্টে, তো একজন একজন করে চলে যাচ্ছিল, তো দাদার লাস্টে ছিল, তো উনি আসতেছিল একা একা। আসার পরে আমাদের এখানে গ্রামেরই প্রায় সামনে আর কি, একটু গ্রামে থেকে 500 মিটার বা এরকম এক দূরত্ব কবরটা, তো এই কবরস্থান বলতে গেলে এটা অনেক বড় একটা কবরস্থান। তো এখানে নতুন দাদা উনি আসতেছিল, তখন নতুন মানে 2-3 দিন আগে কবরটা দেওয়া হয়েছে, তো উনি কবর দেওয়ার সময় উনি ছিল। তো থাকার ছিল, তো উনি দেখছে, এটা দেখার পর উনি কবরস্থানের সামনে দিয়ে আসতেছিল, তখন কবরস্থানে একটু চোখ পড়াতে উনি দেখলো যে কবরস্থানে মানে অনেকগুলো লোক টাইপের, মানে কালো অবয়ব টাইপের কি জানি একসাথে দৌড়াদৌড়ি করতেছে একটা কবরের চারিদিকে। তো উনি দেখে একটু অবাক হলো যে এত রাতে কি, যে হয়তো অন্ধকারে, উনি ফার্স্টে ভাবছে যে অন্ধকারে হয়তো দৌড়াদৌড়ি করতেছে কোনো কিছু হতে পারে, তো উনি তো ফার্স্টে ভাবে নাই যে এটা অলৌকিক কিছু হবে, বা উনি ফার্স্টে ভাবছে যে এটা কোনো মানুষ বা কেউ হতে পারে। তো এতজন তো একসাথে থাকার, তো ওইটা উনি দেখার জন্য একটু আগ্রহ নিয়ে সামনে আগায়। আগানোর পরে তখন দেখে যে অনেকগুলো 4-5 অবয়ব, আর একটা হচ্ছে গিয়ে অনেক বড়, বাট ওইটার চোখগুলো দেখা যাচ্ছে, চোখগুলো লাল, অনেকটা লাল ছিল। তো ওই মেইন যে বড়টা, ওইটা কবরের বরাবর একদম দাঁড়িয়ে কবরটাকে মানে 2 হাত, মানে অনেক বড় বড় হাত, ওখান থেকে দেখা যাচ্ছে হাতগুলো মানে ঘুরতেছে আর কি। তো ঘোরার পরে মানে মেইন কবরের যে মানে একটা বলতে গেলে আমরা লাশ থাকে, ওই লাশটাকে উঠিয়া একেবারে মুখের উপরে মানে খাই ফেলতেছে আর কি, যেটাকে বলি আমরা একসাথে, মানে আমরা যেভাবে খাবার খাই, মানে পছন্দের কোনো কিছু সামনে পাইলে আমরা যেভাবে খাই, তো সে সেরকম ভাবেই খাচ্ছিল। তো খাওয়ার পরে দেখতেছে এগুলো দেখে তো দাদা হাত পা কাঁপা শুরু করতেছে, যে মানে এগুলো কি হইতেছে উনি ফার্স্টে ভাবে নাই। তো উনি দেখার পরে 1-2 এরকম ভাবে মানে ছোট ছোট অবয়বগুলো উনি মানে পাহারাদার হিসেবে আর কি বলতে গেলে, তো পাহারাদার হিসেবে দেখতেছে, তো কালো যে মেইন অবয়বটা ওইটা দাদার চোখে চোখ পড়ে যায়, মানে ওইটাও দাদার দিকে তাকাইছে, দাদাও উনের দিকে তাকাইছে। তো দেখার পরে দাদা ভয়ে উল্টা ধোর দিয়ে পানির মধ্যে ঝাঁপ দেয় খালে। তখনকার গ্রামের রাস্তাতে তো খাল অফকোর্স ছিল, কারণ প্রত্যেকটা রাস্তার পাশে একটা একটা খাল ছিল। তো খালে যাওয়ার পরে দাদা ভাবছে যে এটা পিছন ছেড়ে ফেলছে বা কিছু একটা, তো উনি বাড়ির দিকে আবার ওই ঘুরে বাড়ির দিকে যাচ্ছিল, মানে একটুর জন্য বাড়িতে যাওয়া হয়নি আর কি, তো আবার ওই ঘুরে যাওয়া হইতেছে। তো হঠাৎ করে ওনার রাস্তার মাঝখানে, ঠিক মানে রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক রাস্তার মাঝখানে একটা বাস, মানে বাসটা কাঁচা বাসি বলা যায়, ওই যে সবুজ কালার কাঁচা বাস যেগুলাকে বলে, তো এগুলা ছিল। তো উনি এটা জানতো যে মুরব্বী, মানে উনার মুরব্বীরা বলছিল যে এরকম রাস্তা বাস দেখলে কখনো ডিঙ্গে যাওয়ার চেষ্টা করতে, কারণ ডিঙ্গে গেলে এটা বলে হয় উপরে টান দিয়ে নিয়ে যায়, নাহলে কি বলে এটার সাথে টান দিয়ে চলে নিয়ে যায়। তো উনি এটাকে অ্যাভয়েড করে আবার উল্টা দিকে যাওয়ার ট্রাই করে, তো উল্টা দিকে যাওয়ার পরে উনি আবার আরেকটা বাস দেখে, তো বাস দেখার পরে উনি কি করবে, পরে আবার উল্টা দিকে গেছে, পরে দুইবার এবার তিনবার, এরকম তিনবার হওয়ার পরে চারবার এবার তখন আর পায়নি, তখন ঘুরার মানে একই বারে বারবার ঘুরতেছে। তো চারবারে ঘুরার সময় তো উনি দেখলো যে ওনাকে পিছন থেকে কে ডাকতেছে, তো ওনার নাম ছিল আর কি আলী আর কি, তো আলী বলে ডাকতো সবাই, তো আলী আলী আমাকে নিয়ে যাও তোমার সাথে নিয়ে যাও, এরকম টাইপের একটা কথা বলতেছে। তো উনি পিছনে বুঝতেছে ওনাকে যে ডাকতেছে, কিন্তু উনি জিনিসটা ইগনোর মারছে, কারণ দেখেন সচরাচর উনি জানতো যে এটা এত রাত্রে কেউ ডাকার মতো ছিল না, তো উনি এত কিছু হয়ে গেছে ওনার সাথে, তো উনি বুঝতে পারছে এটা সাধারণ কেউ ডাকতেছে না, তো উনি এটা ইগনোর মারছে। ইগনোর মারার পরে তো যখন সামনে হাঁটা, তখন সামনে হঠাৎ করে একটা সাদা কাপড় পরা, কাপড়ের মতো চুল সবগুলো মানে খোলা, আমাকে যে বলছে আর কি আমি কাহিনী, তো চুপ চুল সব খোলা ছিল, তো অনেক বড় বড়। তো ওনাকে বলতেছে তোকে আমি ডাকলাম, মানে গলা কণ্ঠটা এইভাবে, তোকে আমি ডাকলাম তুই কোনো পাত্তা দিলি না, তো দেখ তোকে আজকে বাড়িতে যাইতে দিই কিনা, এভাবে বলছে কথাটা। তো উনি এটাকে মানে একটু ভয় পাইছিল, তো ভয়ের পরে উনি সামনে আগে গেল যে দরকার নেই এসব শোনা, শুনলেও কি না শুনলেও কি, তো উনি হালকা পাতলা ভয় থাকলেও পরে যাচ্ছিল সামনে। যাওয়ার পরে কিছু দূর আগে যাওয়ার পরে তো উনি দেখলো যে আমাকে তো দেখতেছে যে বাড়ি ঠিক সামনেই, ঠিক আছে বাড়ি ঠিক সামনেই, মানে উনি যেতে পারতেছে না, উনি হাঁটতেছে ঠিকই, মানে ওনার অনুভব হচ্ছে উনি হাঁটতেছে, কিন্তু উনি মানে রাস্তা আগাচ্ছে না, দেখতেছে যে এখানে দাঁড়িয়ে আছে। তো উনি আয়তুল কুরসি পারতো, তারপরে বিভিন্ন ধরনের চাল পুলিগুলো পড়া শুরু করলো, তো পড়া শুরু করার পরে তো মানে ওইরকমই সিচুয়েশন হচ্ছে, পরে একটা সময় হঠাৎ করে একটা কি জানি সামনে আসলো, সামনে আসার পরে বলে উনি যতটুকু আমাদেরকে বলছে তো শুনছে, কি বলছিল যে মানে একটা ভয়ানক চৌকলা, তো অনেক মুখটা অনেক খারাপ দেখতে, তো এগুলো দেখার পরে উনি অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হওয়ার পরে পরে দেখে যে তখন সকাল হয়ে যায় আর কি, সকাল হয়ে যাওয়ার পরে পরে সবাই তো ভাবতে খুঁজতেছিল ওনাকে, পরে রাস্তার মানে বাড়ির রাস্তা আর কি বলতে গেলে বা কিছু দূর বাড়ি দেখতেছে, তো ওইখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরে সকালবেলা ওনাকে দেখে মানুষ ফজরের পরে যখন নামাজ পড়তে যায় বা ফজরের নামাজের পরে, তো দেখার পরে ওনাকে নিয়ে হুজুরের কাছে নিয়ে যায়, তো বললো যে এত রাতে কই ছিল তুমি, এইভাবে জিজ্ঞেস করার পরে তো উনি বলতেছিল যে আমি তো এরকম 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 পরে অনেক কাহিনী মানে ফুল কাহিনী উনি বললো, এক্সপ্লেইন করলো, এক্সপ্লেইন করার পর উনি বললো যে আমি এরকম হওয়ার কারণ একটাই যে তোমাদের এই বাড়ির অবস্থান এখানে, ওই তুমি নতুন নতুন কবর তো, তো ওইগুলো নতুন কবর পছন্দ করে, তো নতুন কবর পছন্দ করলে এরা উঠায় উঠায় খেয়ে ফেলে এক প্রকার বলতে গেলে, তো বিশেষ করে যেগুলা বুড়া মহিলা হয়, তারপর তার মেয়ে মেয়ে কবরগুলাকে আর কেউ বেশি অ্যাট্রাক্ট হয় এটা, তো জিনিসটা খারাপ অনেক, তো ওনাকে ডিস্টার্ব করছে, উনি পরে ওনাকে শরীর বন্ধ টন্ধ করে দেয়। তারপর পরে একদিন উনি রাস্তা দিয়ে যখন প্রায় এসারের পর একদিন দশটার সময় না এগারোটার সময় উনি আসতেছিল, তো ওই কবরস্থানের সামনে দিয়ে, ওটা প্রায় ওই ঘটনার প্রায় চার পাঁচ মাস পর, তো উনি আসতেছিল, আসার পরে যখন দেখে যে কবরস্থানটা সামনে আসে, আসার পরে উনি খেয়াল করে যে উনাকে মানে কিছু একটা পা ধরে টানতেছে, কিছু একটা টানতেছে পাটার পা ধরে, তো টানার পরে উনি দেখলো যে খেয়াল করে নাই ফার্স্টে, তো উনি দৌড় দেওয়ার চেষ্টা করে, দৌড় দেওয়ার চেষ্টা করার পরে উনি বলে যে পারতেছে না, উনি মানে ওটা শক্তির সাথে উনি কুলাইতে পারতেছে না, তো উনি বলতে গেলে চারকুল হুজুর যেভাবে শিখাই দেয় চারকুল পড়তে থাকে, তারপর আয়তুল কুরসি পড়তে থাকে, কি, তারপর আর অনেক দোয়া যেভাবে হুজুর শিখাই দেয় আর কি, যদি কোনো ফেস হয় এরকম পরে আর কি, তো এগুলো পড়তে থাকে। পড়ার পরে ঠিক উনি যখন পড়া শেষ করে ফেলে ফু দিতে যাবে, তখন উনার মানে সামনে এসে মুখে চাপা মানে গলা চাপা দিয়ে ডাইরেক্ট গাছের উপর উঠে ফেলে। তো বললো যে তুই আমার থেকে, তুই আমার যাওয়ার পথে, সরি আমার খাবারের পথে বলতে গেলে খাবারের মধ্যে বাধা দিছে উনি। তো এভাবে উনাকে থ্রেট দেয় একটা, যে তোকে আমি দেখে নিব বা এই সে এরকম করে একটা থ্রেট দেয়। তো উনি ওটা দেখায় না, যে উনি মানে ওটা কোনো কিছু দেখে না, জাস্ট একটা গলা যে চেপ দিছে এটা বুঝাচ্ছে, কেউ চেপ দিছে বা এই কথাগুলোকে বলতেছে এটা বুঝতে পারছে। তো উনি গাছের উপরে একেবারে, বা তখনকার ওই যে গ্রাম দেশে অনেক বড় বড় গাছ থাকে, ওই গাছগুলো একেবারে উপরে উঠায় নেয়। পরে সকালবেলা যখন অজ্ঞান অবস্থায় থাকে, পরে সকালবেলা একেবারে ঠিক কালকে মানে আগামীকাল সকালে একজন যাচ্ছিল, পরে উনি সেন্স ফিরার পরে তো দেখে যে অনেক উপরে, তো উনি নড়াচড়া করলে ঠিক পড়ে যাবে। গ্রামের গাছগুলো অনেক উপরে অনেক বড় হয়, তো বড় হওয়ার পরে দেখে যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, তো ডাকতেছে, কিছু কিছু শুনতেছে, কিছু শুনতেছে, পরে কিছু একজন দেখছে, পরে ওই ডাক পড়ে যায় যে ওই আলি উপরে গাছের উপরে এসে। পরে অনেক কষ্ট মষ্ট করে যারা কৃষক টিষক মানে যারা সাহসী ছিল অনেক উপরে উঠে ওনাকে নামাইছে অনেক কষ্ট করে। পরে হুজুরের সাথে কথা হলো, হুজুরের সাথে পরে বললো যে ও যখন আসে তখন ওই পরীক্ষা দিয়ে যখন যে হলের প্রথম দিনে কাহিনীটা ঘটে, তো ওই কাহিনী ঘটার পরে ওর ওরা ভাবছে যে ও বাধা দিতেছে বা ও কোনো কিছু ওনাদের মানে ওদেরকে আটকানোর চেষ্টা করতেছে। তো ওরা এটা ভুল ধারণা, পরে হুজুরে আসে বাড়িতে, বা আসার পরে উনি বলে যে একটা ওই যে দোয়া টোয়া পরে ওনাকে ভর করায় ওনার শরীরে আর কি, ওনার সামনে আসে। তো সামনে আসে বলে যে ও তো তোমাদের কোনো ক্ষতি করতে চায়নি, বারবার একটা কথাই বলতেছে যে ও তো তোমাদের কোনো ক্ষতি করতে চায়নি, এটা হুজুর বলতেছে আর কি। তো ওই জিনিসটা আসে, আসার পর বলে যে ও আমাদেরকে খাবারের মাঝখানে মানে আমাদের খাদ্যের মাঝখানে ও বাধা দিচ্ছে বা এরকম ভাবে একটা কথা বলতেছে বারবার। তো বলার পরে উনি যখন ফার্স্টে পরে লাস্টের দিক দিয়ে উনি হুজুরে বলতেছে তোদেরকে আমি পারলে বন্দি করে রাখতে পারি আমার বোতলের মধ্যে। পরে দাদা পরে দাদার বলতে গেলে পরে সবার ক্ষতি করার চেষ্টা করে চলে যায় আর কি, মানে হুজুরের কন্ট্রোলের বাইরে হয়ে চলে যায়। পরে আর হুজুর এটাকে ধরতে পারে না। তো চলে যাওয়ার পর পরের দিন থেকে সবাই আস্তে আস্তে করে এক কিছু কিছু মানুষ আমাদের মানে হাতের দিক দিয়ে লাল বা শরীরের দিক দিয়ে লাল, মানে প্রত্যেকটা মানুষের লাল লাল জায়গায় জায়গায় লাল লাল দেখা যাচ্ছিল। তো সবাইকে ক্ষতি করে, কাউকে ফালা দিতে চেষ্টা করে, মানে ওই ফ্যামিলির আমাদের ফ্যামিলি সবাইকে ক্ষতি করার চেষ্টা করে আস্তে আস্তে। তো প্রত্যেকটা মেম্বারই এরকম ফেস করে। তো ওনারা হুজুরকে পরামর্শ দিলে, হুজুরের পরে অনেক অনেক কিছু করার পরে প্রায় দুই তিনজন বড় বড় হুজুর কুমিল্লা থেকে আমাদের গ্রামে আসছিল, তারপরে বাংলা থেকে আসছিল। তো আসার পরে তো দুই তিনজন হুজুর মিলে ওনাদেরকে একসাথে দোয়া দূরত পরে কি কি মজমা বসিয়ে তারপরে ওনারা একসাথে ওই ওইগুলাকে হাজির করে। সামনে হাজির করার পরে তো ওই বারবার বলছিল একটা কথা আগেরবারের মতোই, যে আমাদের খাদ্যের মাঝখানে বাধা দেয়। কি এমন খাদ্য যে হুজুর একটা কথাই বলতেছিল যে কি এমন খাদ্য যে তোমাদের মাঝে, তোমরা তো বরং এটা একটা খারাপ কাজ করতেছ, ও তো তাও তোমাদেরকে দেখেছে, এমন তো না তোমাদেরকে কিছু কিছু বলছে বা কিছু করছে, তো ও তো খালি তোমাদেরকে দূর থেকে কে ও আমাদেরকে বাধা দিয়েছে এই সে এইভাবে করে বলতেছে। তো হুজুরা পরে লাস্টের দিক দিয়ে ওকে, বড় বড় হুজুর ছিল, পরে অনেক দোয়া দূরত করার পর অনেক কষ্ট হয়েছিল ওই রাতে। তো অনেক প্রায় পাড়ার সবাই সজাগ ছিল, ভয়ঙ্কর স্বাভাবিক একটা দিন ছিল। তো সবাই হুজুর তিন হুজুর মিলে অনেক কষ্ট করে ওই রাতে দোয়া দূরত পরে সবাইকে ইয়ে করে, তারপরে বোতলে বন্দি করে পরে এরা কোচানে নিয়ে যায় তিন হুজুর মিলে। তো পরে আর কি এদের সাথে আর কোনো কিছু হয়নি, দাদাও তখন সুস্থ হয়ে থাকে। তো এই আর কি, পরে দাদাও সুস্থ হয়ে যায়, দাদার সাথে ফার্স্ট একটা ঘটনা। তো আমার এখানেই প্রথম ঘটনা শেষ হয়। আমি এখন আমার দ্বিতীয় ঘটনা বলতে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমার দাদা থেকেই শোনা, কিন্তু দাদার সাথে না, এটা হচ্ছে গিয়ে দাদার একটা বন্ধু বলা যায়। তো ওই বন্ধু আর কি কবরের খোঁড়ার কাজ, যেটাকে বলে কবর খনন, তো কবর খননের কাজ করত। তো কবর খোঁড়ার সময় বিভিন্ন কবর থাকতো, যে আগেকার দিনে তো ভ্যান দিয়ে বলা যায় ভ্যান দিয়ে লাশটাকে নিয়ে গিয়ে জাস্ট খনন কি বলে দাফন করা হতো। তো এই এই কাহিনীটা হচ্ছে গিয়ে ওনার বন্ধু আতিফ ইসলাম ওনার নাম ছিল। তো আতিফ দাদা উনি কবর খননের কাজ করে। তো একদিন একটা মেয়ে আর কি ফাঁসি দিয়ে আত্মহত্যা করে মরে যায়। তো ওই মেয়েটাকে একটা লাশ পায় আর কি, ফাঁসি বলতে গেলে ফাঁসি ছিল যে এখানে কবরে কি বলে সরি গলার মধ্যে একটা দাগ ছিল, যে ফাঁসির যে ওটা দাগ ছিল। তো দাগ হওয়ার পরে তো এটা দেখে আর কি উনি সরি কি বলতে ফার্স্টে পানির মধ্যে লাশটাকে পায়। লাশটাকে পাওয়ার পরে তো দেখে যে গলার মধ্যে দাগ। তো গলার মধ্যে দাগ হওয়ার পরে দেখে তারপর এটাকে পোস্টমর্টমে নিয়ে যায়। পোস্টমর্টমে নেওয়া যাওয়ার পরে দেখে এটা আত্মহত্যায় বলতে গেলে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে আত্মহত্যার মাধ্যমে হয়েছে এই লাশটার ঘটনাটা। তো এটাকে পোস্টমর্টম পুলিশকে স্টেজ শেষ করে কাউকে পায় না, গার্জিয়ান হিসেবে কাউকে পায় না। তো ভ্যানে করে কবরের সামনে নিয়ে আসছে। তো ওনার একটা অ্যাসিস্ট্যান্ট, আমরা এখনকার দিনে যা বলি আর কি অ্যাসিস্ট্যান্ট ছিল, সহযোগী ছিল। তো উনি দুজনে একসাথে লাশটাকে কবরস্থানে গেটে রেখে দুজনে কথা বলতেছে আর কি, যে বলতেছে যে ওনার অ্যাসিস্ট্যান্ট আর কি উনি বলতেছে যে দেখো দাদা কি দিন না, যে কেউ নেই তার পাশে, যে লাস্ট মুহূর্তে দাফনের সময়ও কেউ থাকে না পাশে। পরে ওই আতিফ দাদা আর কি যিনি কাজ মেন কাজ মেন কাজ করে আর কি, তো উনি বলতেছে যে এটাই দুনিয়া, এটার কোনো বাস্তবতা নেই। তো ওই কেউ পাশে থাকে কখনো, কেউ পাশে সরি সুখের সময় কেউ পাশে থাকে সবাই থাকে, আর দুঃখের সময় কেউই থাকে না। তো উনি এটা বলার পরে তখন লাশগুলো পরে কবর গেটে একজন সিকিউরিটি থাকে, তো ওনাকে ধাক্কা দিয়ে পরে গেটটাকে খোলায়। তো গেট খোলানোর পরে তো ওনারা কবর খুঁড়তে থাকে। তো ওনারা ওনাদের কাজ করতে থাকে, লাশটাকে ভিতরে নিয়ে যাওয়ার পর লাশটাকে পাশে রেখে কবরে, তো উনি কবর খুঁড়তেছে। তো কবর খুঁড়তে 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 প্রায় রাত্রে তখন মনে হয় বা 10:11 এরকম রাতে আর কি, অনেক পুলিশকে স্টেজ করার পরে তো রাত্র হয়ে গেছে কবর দিতে দিতে। তো কবর খুঁড়তে খুঁড়তে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে কবর, সাধারণত একটা কবর খুঁড়তে এক সর্বোচ্চ গেলে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা এরকম লাগে, কিন্তু ওই কবরটা আধা ঘন্টা 1 ঘন্টা খুঁড়তেছে, কিন্তু এটা অর্ধেকের বেশি ঘোরাই হচ্ছে না। মানে ওনারা ঘুরতে আছে কিন্তু মানে অর্ধেকের বেশি ঘোরাই যাচ্ছে না। পরে হঠাৎ করে যখন 2-4টা আরো কোপ মারছে, তখন কোপ মারার পরে দেখে যে মাটি থেকে পানি বের হচ্ছে। তখনকার বৃষ্টির সময়ও ছিল না, শীতকালের মতো ছিল। তো এটা তো কবর থেকে কিভাবে পানি বের হয়, তো মাটিগুলো খুবই ভিজা ভিজা লাগতেছে। ওনারা এটা দেখে আরো ভয় পেয়ে যায়। তো ওনার অ্যাসিস্ট্যান্ট যে ছিল দাদা এখানে তো মাটি থেকে পানি আসতেছে, এগুলো দেখা লাগবে না, তুমি খুঁড়তে থাকো। তো উনিও বুঝতে পারে যে এখানে কিছু একটা মানে ঘুরতে যাচ্ছে, যেহেতু এটা একটা পাওয়া কম লাশ বা কিছু একটা। তো উনি খুঁড়তে খুঁড়তে পরে কোন রকম ওই ইয়াটাকে লাশটাকে কোন রকম দাফন করে। দাফন করার পর দেখে যে কবরটা শুধুমাত্র গুছায় মুছায় আসে। তো এরা এরা কবরটা দিয়ে শুনে এরা বাড়িতে চলে যায়। তো যার যার বাড়িতে চলে যায়, আতিফ দাদা যে উনি মেন কাজ করতো, তো উনি ওনার বাড়িতে যাওয়ার পরে তো দেখে যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পরে দেখে তখন রাত্রে প্রায় 2:30 বাজে। তো উনি ওনার ছাদে থেকে পানি মানে বাসার কি বলে বাড়ির ছাদ থেকে পানি পড়তেছে। তখনকার তো টিনের বাড়ি ছিল, কি বলে ছনের বাড়ি ছিল, যে খড়ের কি বলে ওটা থেকে তো পানি পড়তেছে। তো সে বৃষ্টি পড়তেছে না, বাইরে পানি পড়তেছে কোথা থেকে। তো ঠিক ঘরের মাঝখানে পানি পড়তেছে, সমানে পড়তে আসে তো থামে না। পরে উনি উঠে দেখে যে এখান থেকে পানি পড়তেছে, তো একটা বালতি দিয়ে দেয়, ঘর অযথা ভিজবে দরকার নাই, আমি একটা বালতি দিয়ে দিই। তো বালতি দেওয়ার পরে পরে উনি বালতি দিয়ে দেয়, বালতি দেওয়ার পরে উনি দেখে যে পানি অফ হচ্ছে না। পরে উনি ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পরে উনি দেখে প্রায় আবার সজাগ হয়। রাত্রেবেলা সজাগ হওয়ার পরে দেখে ওনাকে কে জানি বাহিরের থেকে ডাকতেছে, আতিফ তুমি বাহিরে আসো, এভাবে করে ডাকতেছে। তো উনি জিনিসটা ঘুমের মধ্যে, তো উনি ভাবছেন যে ঘুমের মধ্যে হচ্ছে। পরে অনেকক্ষণ ধরে মানে ডাকতেছে, তো উনি বলে যে তখন সজাগ, মানে একটা সজাগ আমরা ঘুমের থেকে উঠলে সাধারণত তখনও ঘুমের দুনিয়ায় থাকি, সাথে ঘুমের থেকে উঠলেই যে ব্রেন কাজ করে এটা না। তো ঘুমের থেকে ওঠার পরে উনি পরে বুঝতে পারে যে ওনাকে আসলেই ডাকতেছে। পরে উনি বাহিরে গেছে, বাইরে যাবার 3 বার ওনার দরজায় নক করা হয়েছে। তো নক করার পরে উনি দেখলো যে একটা চুল ছাড়া মেয়ে, মানে ওই ড্রেস পরা মেয়েটাকে যেভাবে পাইছে পানিতে, ওইরকম সেম একটা শূন্য উঠতেছে আর কি। তো এই মেয়েটা বলতেছে, মানে ওই মেয়েটা কিছু একটা বলতে চাইতেছে কিন্তু বলতে পারতেছে না। তো ওই মেয়েটার মানে মেয়ে ছিল ওটা, তো মেয়েটার পিছে 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 উনি মানে উনিও অবাক হয়ে ওই মেয়েটার পিছে পিছে চলে যাচ্ছে। তো মেয়েটাও যাইতেছে, উনিও যাচ্ছে। পরে দেখে যে কবরে, ঠিক উনি পিছে পিছে যেতে কবরে একটা কবরে চলে যায় মেয়েটার কবরে। পরে দেখে যে কবর পুরা ছড়ানো ছিটানো, কবরের ঠিক মাঝখানে একটা তাবিজের মতো আর কি। তো উনি এটাকে উঠায়, উঠানোর পরে রূপার তাবিজ আর কি ছিল, তো উনি ওটাকে উঠায়, উঠানোর পরে উনি দেখে যে এটার মধ্যে কিছু একটা লেখা আছে, যে আরবি ভাষায় আর কি কিছু একটা লেখা আছে। তো পরে উনি এক পাশে আরবি ভাষা লেখা আছে, আরেক পাশে ওই মেয়েটার মানে কি জানি একটা ঠিকানা লেখা আছে। তো ওই মেয়ে ভাবে যে এই মেয়েটার ঠিকানা। তো ওই ওই পরের দিন এরা তিন এরা দুজন একসাথে একসাথে কথা হয় যে ওনার যে একটা অ্যাসিস্ট্যান্ট ছিল কাকার, তো যে কাজের অ্যাসিস্ট্যান্ট ছিল সহযোগী, তো ওর সাথে কথা হয় যে হ্যাঁ ভাই আপনাকে হয়তো কিছু একটা বলতে চাইতেছে মেয়েটা, যে মানে এটা মেয়েটার ঠিকানা হতে পারে, আমরা কি দেখি না হলে। ওই ঠিক ওই মানে কিছু দূরেই ধরেন ওইখানে তো ব্রাউন বাই এলাকা ছিল, তো কসবা এলাকা, তো আখাউড়া এলাকা আর কি। তো ওইখান থেকে প্রায় 20-30 মিনিটের রাস্তা। তো ওইখানে যা ওনারা যায়, যারপর ওই মেয়েটা ঠিক ওই ঠিকানায় মেয়েটার নাম মেয়েটার খুঁজে, তো মেয়েটারে বলে যে আপনাদের এখানে মেয়েটার মানে নাম লেখা ছিল ওই কাগজটার মধ্যে, অপোজিটে বাংলায় কিছু লেখা ছিল যে নাম ঠিকানা, আর হচ্ছে গিয়ে আরবিতে কিছু লেখা ছিল অপর সাইডে। তো মেয়েটার নাম লেখা ছিল রিয়া। তো এই বলতেছে আপনার কি রিয়ার কিছু হন? বাবা বলে যে হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা তো পুলিশে খবর দিছি অনেক আগে, পুলিশও এখনো পাইনি আমাদের মেয়েকে। বলে যে আচ্ছা, তখন ওই তখনই বুঝে যায় যে এটাই বাবা মারা। তো মেয়েটা আসলে এটাই বলতে চাচ্ছিল যে ওদের ঘরের কাউকে জানাতে বা কিছু একটা, মানে ও তো ঘরে কেউ জানে না যে উনি ও যে মারা গেছে বা কিছু। তো ওই মেয়েকে পরে সান্ত্বনা দিয়ে পরে লোকটাকে মানে মেয়েটার রিয়ার বাবা মাকে ওই আতিফ কাকা বলে যে এরকম আমি ওনাকে পাইছি, এরকম পানিতে পড়েছিল, পুকুরে খালে পড়েছিল। তো ওনাকে পুলিশে পোস্টমর্টম করার পরে আমি খবর দিয়ে আসছি, আপনারা কি দেখতে যাবেন? পরে ওনারা তো কান্নার রোল পড়ে যায় অনেক কি অনেক কান্না কাটি, তারপর ওনারা পরে দুঃখে দেখেছে আমরা থাক বাবা, তোমরা খবর দিয়ে দিছো, এটা আর দেখার কি আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা শেষ মুহূর্তে আমরা কেউ পাশে ছিলাম না ঘরের, তোমরা তো অন্তত ছিলা। পরে এরা এসে পরে পরে এই এইভাবে ওই মেয়েটাকে খবর দেওয়া হয়। পরে মেয়েটা আস্তে আস্তে আসার পরে লাস্ট দিক দিয়া ওই কয়েকদিন পর, মানে বলতে গেলে কয়েকদিন পর না, দুই তিন দিন পরে উনি যখন ঘুমিয়ে থেকে তখন আবার এরকম পানি পড়তেছে ওনার বাসা থেকে, ওই যে আতিফ কাকার বাসা থেকে। তো ওই দিনের মতো কাহিনী যে পানি মাঝখানে একদম ঠিক, পরে উনি বালতে দেয়, পরে বলে যে না, পরে আবার ডাকতেছে ওইরকম সেম ভাবে। ডাকার পরে পরে উনিকে বাইরে যায়, পরে দেখে যে মেয়েটা একটা সাদা, তখন মানে মেয়েটা যে মরণের অবস্থা যেরকম ছিল, ময়লা টয়লা লেগেছিল শরীরে ওইরকম অবস্থায়। তো পরে ওই সময় পরে লাস্টের দিন দেখে যে মেয়েটা সারা শরীর সাদা পরিষ্কার, এরকম ভালো আর কি অবস্থা। তখন বুঝতে পারে যে মেয়েটা খুশি, মানে মেয়েটা আত্মা শান্তি পাইছে বা এরকম টাইপের কিছু। তো উনি পুরোপুরি ফেস দেখায় না। তো এই আমার এই দ্বিতীয় ঘটনা এখানেই শেষ হচ্ছে। এখন আমি আমার তৃতীয় ঘটনা একদম শেষের ঘটনাটা বলে যাচ্ছি আপনাদের সাথে। এটা হচ্ছে গিয়ে আমার আপন ফুয়াতো না, দুই সম্পর্কে এক ফুয়াতো বোনের কাহিনী। তো ওর নাম হচ্ছে মায়া। তো ও ছোটবেলায় আমরা যতটুকু জানি এটা আমাদের বাসায় আর কি ভরটা করে যখন ওর খারাপ জিনিসটা থাকে ওর সাথে। তো ছোটবেলায় তখন ছিল যতটুকু ছোটবেলায় ওই মানে ওই জিনিসটা বলছে, তো ছোটবেলায় যখন বাড়িতে যায়, ওদের বাড়ি ছিল তখন আখাউড়া, আমাদের বাড়ি থেকে কিছু দূর। তো দুই সম্পর্কে এক ফুফাতো বোন আমার হয়। তো ওর জিনিসটা ওকে শ্মশানঘাট থেকে, হিন্দু শ্মশানঘাট থেকে ধরে আর কি। তো ও একটু সাজগুজ করতে বা একটু খোলামেলা চলতে একটু পছন্দ করতো। তো ওকে শ্মশানঘাট থেকে ধরে, জিনিসটা ও বুঝতে পারে না তখন। আস্তে ধীরে যখন ইন্টারে পড়ে বা ইন্টারের পরে তখন বিয়ে করে, ও আসলে লাভ ম্যারেজ। তো বিয়ে করার পর ও তখনও বুঝতে পারে না, ওর সাথে মানে কি জানি একটা রাত্রেবেলা টানতো বা উপর থেকে পড়ে যাচ্ছে এরকম স্বপ্নে দেখতো বা বিছানা থেকে পড়ে যাচ্ছে এরকম স্বপ্নে দেখতো। তো ও বলে যে হাজবেন্ডকে, মানে আমার ভাইকে, দুলাভাইকে বলতো যে এরকম এরকম হচ্ছে আমার সাথে এরকম। তো দুলাভাই এটা নর্মাল নিছে, বাবা নর্মাল নিছে। তো আস্তে ধীরে যখন জিনিসটা গভীর হতে থাকে, তো দুলাভাই তখন দুলাভাই আর কি সিটি কর্পোরেশনে চাকরি করতো, তো বারবার অন্যান্য জেলায় যাওয়া হয়তো বাইক দিয়ে, তো যাওয়ার পরে দেখে যে একদিন আসার সময় মানে প্রায় ঢাকা ঢুকে গেছে, না প্রায় ঢাকা ঢুকে নেই গ্রাম্য এলাকায়, তো মাগরিবে আজানের সময় ভাইয়ার বাইকের অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, ভাই মারা যাবে বাইক অ্যাক্সিডেন্টে, তো ওইটা তো আর কেউ বুঝেনি, এটা ভাবছে যে এমনি ওনার অ্যাক্সিডেন্টলি হয়েছে। তো আপুর পেটে আবার একটা বাচ্চা ছিল, তো ওই বাচ্চাটাও রাত্রে 3টার সময় মিসইউজড হয়ে যায় আর কি, নষ্ট হয়ে যায়। তো ওই নষ্ট হওয়ার পরে দেন আপু তো পুরো কান্না মানে অবস্থা খারাপ হয়ে যায়, যে একসাথে স্বামীও পেল না বাচ্চাও পেল না। তো এরপরে আস্তে ধীরে যখন ও চাকরি করে, চাকরি করতে থাকে, এখন ফুফুর কাছে থাকে বলতে গেলে, তো এই কয়েকদিন আগের এই ঘটনা আর কি আমার সাথে। তো আমার বাসায় তখন আসে, ঠিক আছে, আমার বাসায় আসে, আসার পরে তো ওর কাহিনী আমরা রাত্রে ধরেন সজাগ থাকো সারা রাত আমরা বুঝতাম না। তো আসার পরে ও সারাদিন কোনো কথা বলতো না, বা সারা রাত সজাগ থাকতো, সারাদিন কারোর সাথে কোনো কথাবার্তা নেই, আর সে রাত্রেবেলা এসে কথা বলতো একা একা বারান্দায়। তো এই জিনিসটা আমরা খেয়াল করি, পরে খেয়াল করার পরে পরে দেখি যে রাত্রেবেলাও চুল ছেঁড়া বা আরান্দা যেত বা আমাদের ছাদে যাওয়া ট্রাই করতো। পরে জিনিসটা আমরা ফুফুকে জানাই, ফুফুকে জানানোর পর বলে যে একটা হুজুর দেখানো, আমাদের বাসায় একটা হুজুরকে দেখানো হয় আমাদের বাসায় এসে। পরে জিনিসটা হুজুর দৌড়াদৌড়ির পরে হুজুরটাকে মানে হুজুর ওই জিনিসটাকে হাজির করা ওর শরীরের ভিতর, হাজির করার পরে পরে দেখে যে জিনিসটা অনেক চিল্লা চিল্লি মানে করেন যে পুরা বিল্ডিং একসাথে করে ফেলে। তো জিনিসটা অনেক ভয়ঙ্কর ছিল, যে মানে হুজুরের পক্ষে হুজুর একটু স্বাস্থ্যবান ছিল, দানব কি বলে একটু স্বাস্থ্য হেলদি একটা লোক ছিল, তো উনিও ওর সাথে পারতেছিল না বা দৌড়াদৌড়ির পরে ওকে ধরে রাখতে পারতেছিল না, এরকম টাইপের কিছু একটা। তো শ্মশানঘাট থেকে আসলে জিনিসটা ছিল হিন্দু, তো অনেক খবিশ টাইপের আর কি যেটাকে বলে। তো ওরা এই জিনিসটাকে হুজুর কোনোভাবে ধরে রাখতে পারতেছে না, এটা বার 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 মানে ওকে বা ক্ষতি করতেছে, পুরা পুরা বিল্ডিং একেবারে রাত্রে তখন 10:11 বাজায় ফেলে। তো আমাদের এখানে কয়েকদিন আগেরই, তো জিনিসটা পরে হুজুর দোয়া দূর পরে কোন রকম এটাকে হুমকি তামকি দিয়ে বলে যে বোতলের ভিতরে ঢুকে রাখবো। তো ওই ভয়ে ও চুপচাপ থাকে, পরে আমার শরীরে ভর করে আর কি, যতটুকু আমি শুনছি আমার ফ্যামিলি থেকে আমার শরীরে ভর করে। আমি তখন মানে আমি ওই সিচুয়েশনটুকু মনে আছে যে ওকে ভর করছে, এর পরে থেকে আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালে আমার মানে খোঁজ হয়েছে আর কি, আমার মানে আমার সেন্স আসছে যে আমি সজাগ বা ঘুম থেকে উঠছি এরকম টাইপের। তো সারা ওই রাত্রে ওই 10:11 থেকে আমার কোনো সেন্সই নেই, মানে কি হয়েছে আমার মনে নেই কিছু। তো আমার শরীরে ভর করার পরে আমাকে ক্ষতি করে যে আমাকে দিয়ে পুরো মানে ওই রুমে মানে আমার আপুকে তো মায়া আপুকে তখন ধরে রাখছিল, তো ধরার পরে তো এটা কোনো ওকে দিয়ে তো হুজুর ওকে কন্ট্রোল করে রাখছে, তো পারতেছে না, আমার শরীরে ভর করার ট্রাই করে আমাকে দিয়ে পুরা বলে পুরা সবাইকে ক্ষতি করার ট্রাই করে, কাউকে আমার গলা টিপ দিই বা কাউকে কোনো কিছু করি। তো এই জিনিসটা আপুর সাথে ঘটনা আমাদের সাথে ঘটনা ঘটার পরে পরে কয়েকদিন পর হুজুর আমাকে বা আপুকে দুজনকেই শরীর বন্ধ করে ফেলে। তারপর ওই জিনিসটা হঠাৎ করে একদিন রাত্রেবেলা আমাদের রান্নাঘরে যে একটা কালো কি জানি দাঁড়িয়ে আছে, মানে আমাদের এখানে আম্মু বিছানা থেকে উঠে রাত্রেবেলা, তো ওঠার পর দেখে যে কালো কি জানি দাঁড়িয়ে আছে। পরে ওটা কি খেয়াল করতে যায়, দেখার পরে দেখে যে আম্মু হঠাৎ করে চিল্লান মেলে উঠে যে আমরা সবাই ঘুম থেকে উঠি। পরে দেখে যে আম্মু দেখে বলে যে এখানে কিছু একটা ছিল, কে ছিল, সেই ছিল। পরে আমরা তো বিশ্বাস করি না বা এরকম টাইপের, তো সবাই ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে পরে আবার কোনো রকম ওই রাতটা কাটে, পরে হুজুর খানা হয়, হুজুরকে বললো যে এরকম এরকম এই জিনিসটা ডিস্টার্ব করে। পরে ওই জিনিসটা অনেকবার ক্ষতি করে, পরে অনেক ক্ষতি হওয়া কি বলে অনেক সবাইকে ধর মাগরিবের সময় রাত্রেবেলা ঘুমাতে দিত, ডিস্টার্ব করতো রাত্রেবেলা বিছানা থেকে ফেলে দিত বা বিছানা হঠাৎ করে ঘুম থেকে উঠা দিত, বা সবাই অনেকে স্বপ্ন দেখতো যে আমাদের মেম্বার মানে ঘরে যারা মেম্বার ছিল অনেক সবাই প্রায় স্বপ্ন দেখতো যে বিছানা থেকে পড়ে যাচ্ছে বা উপর থেকে পড়ে যাচ্ছে, এরকম এরকম স্বপ্নে ঘুমে ব্যাঘাত ঘটতো আর কি। চুল ধরেন আমার মা বোনেরা ধরেন খুলে ছিত, তো এটা দেখতো যে উঠা বাধা এরকম টাইপের। তো একদিন মায়া আপু মানে চেইন যাকে ধরে তাকে ও উঠে, উঠার পরে একদিন সকালে ঘুম থেকে উঠে, উঠার পরে অফিসে যায়। অফিসে যাওয়ার পরে তো রাত্রেবেলা আসার সময় প্রায় 8:00-9:00 বেজে যায়। তো এই পুরান ঢাকা এলাকার ওইদিকে, তো ওইদিকে একটু খুবই লোকালে কম ছিল, তো যেত মানুষ আসা যাওয়া করতো। তো রিক্সা থেকে ও নামে, নামার পর বাসায় ঢুকার সময় দেখে যে ও বাসায় ঢুকছে, এতটুকুই মনে আছে। এরপরে আর কিছু মনে না পারে, সারা রাত ওকে পায় নাই। আর সারা রাত না পাওয়ার পরে পরে রাত্রে সকালবেলা পরের দিন খোঁজ পায় পুলিশে, জানানো পরে যে ও মানে ওই এলাকার ওই দিকের একটা বিল্ডিং এর নিচে অজ্ঞান হয়ে পড়েছিল। তো এটা অনেক সেন্সিটিভ একটা জিনিস হয়ে যায়। পরে হুজুরকে আপুদের বাসায় ডাকা হয়, তো আপুদের বাসায় ডাকানোর পরে হুজুর বামনি পর আটান করা ইয়া শৈল বন্ধ করে দেয়, চারকুল পরে আয়তল করছে বিভিন্ন মাধ্যমে ওর বন্ধ করে দেয়। শৈল বন্ধ করে দেওয়ার পরে জিনিসটা আর সম্ভব হয় না। তো পরে লাস্টের দিক দিয়ে ওই জিনিসটাকে হাজির করে, ও শৈলের মধ্যে হাজির করে, হুজুর অনেক কষ্ট করে জিনিসটাকে বোতলে বন্দী করে পরে হুজুর পান হয়তো সমুদ্রে বা পানিতে ফেলা দেয়। এই তো জিনিসটা আসলে খুবই, যারা আর কি সামনে ছিল তারা হয়তো বুঝতে পারবে যে খুবই একটা ভয়ঙ্কর জিনিস ছিল, খুবই টাইপের। তো ওই অনেক ক্ষতি করে আর কি সবার, আমি পুরোপুরি ধরে আপনাদের সামনে তুলে দিতে পারতেছি না, তো সত্যার কথাই বোঝায় না, সরাসরি থাকলে একটা কথা বলা যেত। তো ওই জিনিসটা আসলে অনেক ক্ষতি করে সবাইকে। তো শেষ মুহূর্তে পরে এটাকে পরে আর এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না, কারণ এখন বোতলে ভরে পরে হুজুর এটাকে নিয়ে যায় পরে আলহামদুলিল্লাহ, এখন সবাই ভালো আছে আর কি। এই
অনেক অনেক ধন্যবাদ ইফতিকে। ইফতি আজকে আমাদের সাথে এসেছিল এবং তার জীবনে কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করে গেল। ইফতির মতো আপনিও যদি চান আগামী পর্বে ভূত স্টুডিওতে থাকতে, তাহলে কি করবেন? মোবাইলের মেসেজে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন উদয়কে 26969 এই নাম্বারটিতে। শুনছেন জাগো এফএম, আর জি উদয়ের সাথে রয়েছে অনেক অনেক বন্ধুর পাঠানো কমেন্টস, কিছু কমেন্ট পড়ে ফেলবো, জাগো এফএম এর পেজে চলে যাব, সেখানে আমাদের সাথে কারা কারা রয়েছে আমরা একটু দামগুলো পড়ে ফেলতে চাই। কারা আছো আমার সাথে? আর রয়েছে ফরহাদ, বলছে উদয় ভাই গল্প তো বেশ ভালো বলে ইফতি। হ্যাঁ ইফতি খুব সুন্দর করে গল্পগুলো বলেছে। আফিয়া বলছে আমার বেশ ভালো লাগলো ইফতি ঘটনাগুলো। নাসির বলেছে আমিও আসতে চাই দাদা, কি করতে হবে বলুন, আর কতবার বলবো বলুন, যতবার আপনি বলবেন ততবারই বলবো, নিয়ম একটাই, মোবাইলে মেসেজে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠান 26969 এই নাম্বারটিতে। রয়েছে আমার সাথে হাসনাদ, বলছে আমার খুব ভালো লাগে ভূত স্টুডিও অনুষ্ঠানটি শুনতে, এবং আমি এবং আমার মা দুজনই কিন্তু শুনি, বাহ ভালো লাগলো, আন্টিকে আমার সালাম জানিও। জয়েন করেছে কামাল উদ্দিন, হাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন কামাল? জয়েন করেছে আমাদের সাথে এদিকে বন্ধু নুরুন নবী, তিনি বলছেন কুমিল্লাতে আমরা অনেক বন্ধুরা একসাথে হয়ে তোমাদের ভৌতিক অনুষ্ঠানটি শুনছি, ভালো লাগলো শুনে। আমাদের সাথে জয়েন করেছেন আরো অনেক বন্ধু, আমি একটু আমার পেজ আরজি উদয় চলে যেতে চাই, www.facebook.com/rjudoy এই পেজেও যদি আপনি চোখ রাখেন, এখানেও কিন্তু কম নয় নেহায়ত, অনেক বন্ধু কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছেন। তাদের মধ্যে রয়েছে মোহাম্মদ রুবেল আলম, বলছে ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জয়েন করেছে আমাদের সাথে তানজিলা, অনেকদিন পর ভূত স্টুডিওতে, অনেকদিন পর, ট্রু, বাট ভালো লাগে এই যে আপনি একটু মিস করছেন, এই ব্যাপারটাই কি কম নাকি বলেন, একটা আর্জির জন্য এটা অনেক বড় কিছু। রিয়াজুল ইসলাম বলছেন ভালো লাগছে শুনতে ভূত স্টুডিও, আজকের গল্পগুলো বেশ ভালো, আরো গল্প আসছে, আরো ভালো ভালো গল্প আছে, আরো ইন্টারেস্টিং ঘটনা আপনাদের জন্য আছে, এবং সেই ঘটনাগুলো আমরা শোনাবো ভূত স্টুডিওতে। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাদা, এই প্রাণ পরাদা নিয়ে রয়েছে কনফিউশন, চিপস না বিস্কিট এটা, হ্যাঁ কি মনে হয় আপনার? বিরতির পরে সে শুনবো, এখন আপাতত একটা ব্রেকে যাই, ব্রেকের থেকে এসে সঙ্গে নিয়ে আসি দ্বিতীয় অতিথি।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান শর ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিট নাকি রিভিউ করতে পারবো না, স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট, এটা তাহলে বিস্কিট, নো ব্রো এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো,
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পকোড়া,
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান শর ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না, স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট, এটা তাহলে বিস্কিট, নো ব্রো এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো,
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পকোড়া,
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
শুনছেন সবসময় জাগো এফএম 94.4, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ভূত স্টুডিওতে। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা, আমি আর জি উদয় আছি আপনার সাথে পুরো সময় জুড়ে, ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে একযোগে প্রচারিত হচ্ছে আমাদের আজকের এপিসোড ভূত স্টুডিও। এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান টিউন করে আছেন তাদেরকে আমি জাস্ট ছোট্ট করে অনুরোধ করব, অনুষ্ঠানটিতে আপনি আপনার মতামতটি জানান, কেমন লাগছে আজকে এপিসোডটি। তার জন্য মোবাইল ফোন থেকে সরাসরি জিএফএম স্পেস নাম দিয়ে মনে কথা লিখে পাঠাতে পারেন আমাদের নাম্বার 26969। এছাড়া ফেসবুকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন www.facebook.com/jagofm এর ভেরিফাইড যে পেজ আছে সেখানে, অথবা www.facebook.com/rjudoy ভেরিফাইড পেজে। লাইভ হচ্ছে, লাইভের নিচে আপনি কমেন্ট করতে পারেন, অনেকেই কমেন্ট করছেন। আমি বিরতির সময় দেখতে পাচ্ছিলাম যে বেশ ভালো লাগছে, গঠনমূলক কমেন্ট করছেন এবং একজন আরেকজনকে ইন্সপায়ার করছেন অনুষ্ঠানটি দেখার জন্য। অনেকে মেনশন করছেন তার প্রিয় বন্ধুকে যে হয়তো এখনো ঘুমায় নাই কিন্তু রাত জেগে আছে, আপনি হয়তো তাকে সবুজ বাতিতে দেখছেন অনলাইনে। এরকম প্রচুর মানুষকে আমি দেখেছি একজন আরেকজনকে ট্যাগ করছে এবং আরেকজন সবার থ্যাঙ্কসও দিচ্ছে যে আমার একা একা লাগছিল, হঠাৎ করে এই একটা শোয়ের মাধ্যমে সবাইকে পেয়ে গেলাম, ভালো লাগছে লাইফটা দেখতে। তো আমার খুব ভালো লাগছে যে এরকম আপনারা যে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য একজন আরেকজনকে ট্যাগ করেন, মেনশন করেন, এটাই বা কে কার জন্য করে। তো চলেন আজকে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় যিনি অতিথি রয়েছে তার সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
কেমন আছেন?
ভালো।
আপনার নামটা?
আমি বেবি আপা।
বেবি আপা আমাদের
মগবাজার থেকে,
মগবাজার থেকে অনেক পুরনো লিসেনার, আমাদেরকে ইন্সপায়ার করতে যাচ্ছেন বছরের পর বছর জাগো এফএম এ উনি আসেন এবং বিভিন্ন ভাবে আমাদেরকে মোটিভেট করেন। এই যে এই মানুষগুলো আসলে আমাদেরকে শক্তি যোগায়। একটু আগে বলছিলাম কিন্তু আমি যখন আজকের জাগো এফএম এর ভূত স্টুডিও এপিসোডটা শুরু করলাম যে আমরা খুব আমি আমার মাঝে মধ্যে মনে হয় যে লাইফে আমি আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, আমি কিন্তু মূলত একজন ইঞ্জিনিয়ার। সো আমি পড়াশোনা করেছি, আমার ব্যাকগ্রাউন্ড এভরিথিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে, কিন্তু আমার ক্যারিয়ার হচ্ছে রেডিও জকি হিসেবে এবং সেটাও 15 বছর হয়ে গেল। তো এটা মাঝে মাঝে যখন ভাবি যে সেই যে ইউনিভার্সিটির প্রথম সেমিস্টার আর আমার রেডিওতে প্রথম যাত্রা একসাথে শুরু, যেদিন প্রথম ইউনিভার্সিটির যে গেট দিয়ে ঢুকলাম ঠিক সেই মাসেই আমি রেডিওর ইন্ডাস্ট্রির ক্যারিয়ারে ঢুকি। অর্থাৎ আমার ক্যারিয়ারটা এ কারণে অনেক অল্প বয়সে শুরু করার কারণে ইতিমধ্যে 15 বছরে আমি একটানা ধরে রেডিওতে কাজ করছি। তো এটা আমি খুব গর্ব নিয়ে অনেক সময় বলি যে আমার মনে হয় হাতে গোনা খুব কম মানুষকে পাবেন যারা একটানা রেডিওর সাথে এত বছর ধরে কাজ করেছে। হ্যাঁ, হয়তো আমাদের সাথে বা আমাদের আগেও অনেকে কাজ করেছেন, বাট কোন একটা স্টেশনে কাজ করেছেন 3 বছর 4 বছর, তারপর 1 বছর 2 বছর নাই, আবার আরেকটা স্টেশনে গিয়েছেন, তারপর কাজ শুরু করেছেন। বাট আই এম সো লাকি যে আমি 2টো রেডিও স্টেশনেই কাজ করেছি নন স্টপ, এক জায়গায় কাজ করেছি দীর্ঘ 7 বছর, অতঃপর এখানে চলছে। সো এই যে সময়গুলো যাচ্ছে, এই সময়গুলো আসলে সম্ভব হয়েছে এই বেবি আপার মতো লিসনারদের জন্য। বিকজ হয় কি, একটা জায়গায় কিন্তু আপনার দেখবেন যে তিক্ততা চলে আসে অনেক সময়। আপনি গল্প করতে ভালোবাসেন, কতক্ষণ গল্প করবেন? আপনি কথা বলতে ভালোবাসেন, কতক্ষণ গল্প করবেন, কতক্ষণ কথা বলবেন? কিন্তু আপনার শ্রোতা যদি এমন হয় যাদের সাথে কথা বললে আপনি ফিল করেন যে মানে এদের জন্য আরো কথা বলার আছে, এদের সাথে আরো কথা বলার আছে, তখন আর ওই ক্লান্তি আসে না, ওই তিক্ততা আসে না। তো এই জন্য বলি যে রেডিও আমার জন্য একটা অন্যরকম বিষয়। অন্য একদিন আমার রেডিওর কিছু মজার মজার স্মৃতি, কিছু খুব করে টানা স্মৃতি, যে স্মৃতিগুলো আসলে শ্রোতার সাথে আমার তৈরি হয়েছে। আমি অনেক বেশি লাকি যে আমি সেই সময়টাতে আমার শ্রোতাদেরকে পেয়েছি যখন বাংলাদেশের FM রেডিওর গোল্ডেন টাইম যেটাকে আমরা বলি, সেই সময়টাতে আমি শ্রোতাদের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি যেটা হয়তো এখন একটা রেডিও জকি বা একজন কণ্ঠযোদ্ধাকে অর্জন করতে গেলে অনেক কষ্ট করতে হয়। অথচ এখন হয়তো সেটা একটা কন্টেন্ট ক্রিয়েটার অনেক ইজিলি করে ফেলতে পারে, কিন্তু একটা রেডিও জকির জন্য এটা এখন অনেক টাফ জব। বিকজ এই মাধ্যমটা এখন একটু পুরনো, এই জায়গাটা দখল করেছে এখন ফেসবুক বা ইউটিউব। আমি সবসময় সাজেস্ট করি আপনাদেরকে ট্রেন্ডের সাথে চলেন, বাট ওল্ডকে ভুলে যায় না, বিকজ ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। আজকে বেবি আপাকে দেখে মনে হলো যে এই শ্রোতাগুলো আমাদের জন্য গোল্ড, বিকজ তারা আমাদেরকে অনেক অনেক সময় ধরে, অনেক দিন ধরে SMS এ, টেক্সটে, কমেন্টে এভাবে নিজেরা এসে সশরীরে এসে আমাদের অ্যানিভার্সারি প্রোগ্রামে এসে নিজেদের মূল্যবান সময় দিয়ে যান। তো এটা একটা অন্যরকম ব্যাপার না বলেন? এবং আপনাদেরকে একটা জিনিস আমি জানাতে চাই আজকের এপিসোডের মাধ্যমে, হয়তো কেউ কেউ জানতে পারেন যারা ওনাকে পার্সোনালি চেনেন, যার কথা মনে পড়ছে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা অবগত আছেন। আজকের দিনে আমি আমার যারা শ্রোতা আছো তাদেরকে একটা মেসেজ দেই যে আমি ওনার সাথে আজকে অফ এয়ারে আলাপ করছিলাম যে এই মানুষটার প্রতি বছর একবার চিকিৎসা করতে দেশের বাহিরে যেতে হয়। তো এর আগে উনি 2023 সালে একবার গিয়েছিলেন, এরপরে নানাবিধ কারণে তার যে একটা মানুষ যখন ক্যান্সার পেশেন্ট হয়, আমার ফ্যামিলিতে ক্যান্সার পেশেন্ট আছে, আমার বড় মামা, সো আমি জানি যে তার জন্য আসলে তখন লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, শুধুমাত্র শারীরিক দিক থেকে না, অর্থনৈতিক দিক থেকেও। তো আমি ওনার সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারছিলাম যে উনি এখন আর সামলায় উঠতে পারছেন না, ওনার আবারও যাওয়া উচিত পুরো চিকিৎসাতে, কিন্তু অর্থের কারণে তিনি চিকিৎসাটা করতে পারছেন না। তা আমার এই অনুষ্ঠানটা যারা দেখেন, এদের মধ্যে অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, অনেক স্বাবলম্বী ভাই বোনেরা রয়েছেন, তা আমি একটু অনুরোধ করতে চাই, আমি সবাইকে অনুরোধ করব না, আমি তাদেরকে অনুরোধ করছি যারা আমাকে দীর্ঘ বছর ধরে ভালোবেসে গেছেন, এই সংখ্যাটা কম না। আমি বিশ্বাস করি এখন নতুন জেনারেশন, তারা হয়তো আমাকে অনেকে চেনেও না, বাট যারা অনেক পুরনো বন্ধু যারা এফএম রেডিওর সাথে আছে, তারা আমাকে রেডিও জকি হিসেবে চেনে, এবং আমি সবসময় প্রাউড ফিল করি। আমি একজন ইঞ্জিনিয়ার কিংবা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এগুলো বলার চাইতে আমার অনেক বেশি আনন্দ লাগে আমি যখন বলতে পারি আমি একজন রেডিও জকি। ট্রাস্ট মি, আমি একজন ইঞ্জিনিয়ার কিংবা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এর চাইতে অনেক বেশি আমি আনন্দ ভোগ করি যখন কেউ আমাকে বলে আপনি না আরজি উদয়, বিশ্বাস করেন আজকে অন্তরে অন্তঃস্থল থেকে বলতেছি কথাটা, আমার এই পেশাটাকে আমি এতটা ভালোবাসি। তো এই জায়গা থেকে একটা অধিকার নিয়ে আজকে আপনাকে বলছি, যারা আমার এই এপিসোডটা দেখছো, আমার প্রচুর বন্ধু আছো ঢাকা কুমিল্লা চট্টগ্রাম থেকে শুনছো রেডিওতে কিংবা ফেসবুক ইউটিউবে দেখছো, প্রচুর প্রবাসী বন্ধু রয়েছে, তাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব আমার এই বন্ধু যিনি জানাম হচ্ছে, আমি আমি ওনার সাথে তোমাদেরকে আবার আরো আরো ডিটেলস জানাবো, তো ওনাকে যদি একটু তোমরা সহযোগিতা করো অর্থনৈতিকভাবে তাহলে আমি খুব খুশি হব। সো বেবি আপার যে ক্যান্সারটা, এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং এই জায়গা থেকে উনি ফাইট করছেন, আমরাও বিভিন্নভাবে ওনাকে চেষ্টা করি বিভিন্ন সময়ে আমাদের নিজেদের জায়গা থেকে সাপোর্ট করার, বাট এবার আমার মনে হয়েছে যে একটু যদি আপনারা এগিয়ে আসেন তাহলে হয়তো উনি আরো একটু সুস্থতার পথে এগিয়ে যেতে পারেন, কারণ ওনার এখন শারীরিক অবস্থাটা খুব একটা ভালো নয়। তো আমার জায়গা থেকে আমি অনুরোধ করব, তোমরা যারা আপনারা যারা যে যেখান থেকে পারো একটু যদি হেল্প করতে পারো আমার বন্ধুকে, একটু এগিয়ে এসো। স্যার আমি এটা অনুরোধ করছি, বাট আপনি আপনার নাম্বারটা বলেন যাতে আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারে।
আচ্ছা,
আপনার ফোন নাম্বারটা বলে দেন।
0162240270।
নাম্বারটা ঠিক আছে, আরেকবার বলেন।
0162240270।
সো এই নাম্বারটিতে ওনার নাম হচ্ছে বেবি। সো যদি কেউ সত্যিকার অর্থে সহযোগিতা করতে পারেন তাদেরকে বলবো ওনার সাথে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, আপনি যা পারেন, তখন ওনার সাথে যোগাযোগ করলে কি হবে, উনি হয়তো আপনাকে একটা বিকাশ নাম্বারের কথা বলতে পারবে, অথবা ওনার ব্যাংক অ্যাকাউন্টের কথা আপনাকে ডিটেলস বলতে পারলে আপনি তখন সেই জায়গাটায় টাকাটা পাঠাতে পারেন। বাট আমি একটা জিনিস বলবো, বিরক্ত করবেন না, নাম্বারটা অন এয়ারে আমি অনেক সময় বলতে চাই না, অনেকে আমাকে প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতার জন্য নক করেন, আমারও কিছু অপারগতা আছে। আজকে যে কাজটা আমি করলাম, যে অ্যানাউন্সমেন্টটা করলাম, এটা আমার ধরেন রুলস ব্রেক করে করছি কাজটা। এখন কালকে থেকে যদি আপনি আমাকে ইনবক্স করা শুরু করেন, ভাই আমার জন্য আপনি অন এয়ারে নিয়ে যান, আমার আমার এইটা বলেন, আমি কিন্তু পারবো না। হ্যাঁ, আমি এটা করি না, এটা আমার আমারও তো, আমিও এক জায়গায় জব করি, আমারও কিছু মানে কি বলবো, আমারও একটা সীমাবদ্ধতা আছে। তো সেই জায়গা থেকে বলছি যে যারা আজকে এপিসোডটা দেখছেন, বেবি আপা আমাদের খুব পুরনো লিসেনার, ওই জায়গা থেকে ওনার সাথে কথা বলতে গিয়ে আমার নিজের মনে হচ্ছিল যে যদি একটু আমার বন্ধুদের মাধ্যমে ওনাকে হেল্প করতে পারি। আজকে রেডিওতে তোমরা যারা শুনছো, যার যতটুকু সম্ভব ওই নাম্বারে যোগাযোগ করে ওনার কাছ থেকে তুমি ওনার বিকাশ বা নগদ নাম্বার, অথবা ওনার যদি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার তোমাদেরকে দিতে পারে, সেখানে তোমরা তোমার সাথে টাকাটা পাঠাতে পারো। থ্যাংক ইউ বেবি আপা, আজকে অনেকদিন পরে আপনি আসলেন, সো আজকে আমি অনেকগুলো ঘটনা শুনবো আপনার কাছ থেকে, ঠিক আছে?
ওকে,
তাহলে একদম শুরু থেকে শুনি আপনার ঘটনাগুলো, বলেন।
আমি আমার প্রথম ঘটনায় যাই। আমি প্রথম ঘটনাটা আমার নিজের সাথেই, ওইটার সাথে আরেকটাই আছে কাছাকাছি রিলেটেড, তো দুটা একসঙ্গেই বলি। প্রথমটা হইতেছে, আমি আমার ভাইজি বাড়ি বেড়াইতে গেছি, ভাবি মেজো ভাই অনেকজন পরিবার মিলে ওখানে গেছি। তো বেড়াইতে যাওয়ার পর সারাদিন কাটছে, ওইটা হইতেছে আপনার ইসে ব্যাংক কলোনি। তো কলোনির একটা ব্যাপার, বিশাল জায়গা, খুব সুন্দর দেখতে জায়গাটা, ধাপে ধাপে অনেকগুলা কলোনি। তো বেশিরভাগ জায়গাটাই হইতেছে আপনার খালি, মানে ভুতুরে টাইপের একটা কেমন জানি পরিবেশটা, অনেকগুলা বিল্ডিং খালি। তো আমার ভাইজি যে বিল্ডিংটায় থাকে ওটা চারতলা, চারতলার চতুর্থ তলায় ও থাকে, উপর থেকে একদম তিনতলা পর্যন্ত খালি, কোনো লোকজন নাই। তো যাই হোক, বেশ অনেকদিন থাকে, কয়েক বছর তো থাকে। তো বলছে যে তুমি না পুরান বাড়ি ঘর দেখতে পছন্দ করো, তো একবার আসো আমার কাছে। তো মেজো ভাই ভাবি যাবে, ওই সাথে আমিও গেলাম। সারাদিন কাটলো ভালোই, ঠিক বিকেল বেলায় ও বলে কি, আন্টি আমার সাথে একটা ঘটনা হয় প্রতিদিন, মানে মাগরিবের আজান দেওয়ার একটু আগ দিয়া। কি ব্যাপার, কি ঘটনা? বলে কি যে কেউ হয়তো মশলা বাটলে যেমন একটা পাটাপুতার একটা শব্দ হয়, সেম ওরকম একটা শব্দ হয়, আবার ওইটা শেষ হয়ে গেলে ওইটা সরায় রাখে যে ওই একটা শব্দ হয়, আবার মনে করো খাবার টেবিলের অনেকগুলা চেয়ার টেবিল থাকে, ওইটা সরায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে যেমন একটা শব্দ হয়, এরকম মানে বিভিন্ন রকমের শব্দ করে। আমি তো ভয়ে থাকি সারাক্ষণ। আমি বললাম কোথায় হয়, বলে কি আমার শেষ ধাপ তো ছাদে, ওর পরে আর কোনো ঘরটর নাই। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, তাহলে মাগরিবের আজান দিবে হয়তো তার একটু কিছুক্ষণ আগে। আমি বলি কি আচ্ছা তাহলে আমি যাই দেখি বিষয়টা কি। বলে না বাবা তুমি যাই না, ভয়ের আছে। আমি না, তোমার ভয়টা যাতে না পাও, বাচ্চা নিয়ে থাকো দুইটা, একা একা থাকো অনেকক্ষণ, হাজবেন্ড আসলে মনে করেন রাত্র 9টা 10টার দিকে, তো তোমার ভয়টা যাতে না করো এটা ভাঙানোর জন্যই আমি যাইতেছি। তো আমার ভাবি ছিল সাথে, মানে ওই ভাইজির আম্মা, বলে কি চল আমিও তোর সাথে যাই। তো এই কইরা দুইটা তার নাতি ছিল লোহান সানাম, বলে কি নানি আমরাও তোমার সাথে যাই। আমি সেটা তো বিশাল ব্যাটেলিয়ান হয়ে গেলাম, ঠিক আছে চল। তো গেছি, যাওয়ার পরে সব দেখতেছি পরক কইরা, তো এত বড় একটা মানে ফুটা হইছে ওই জায়গাটা দিয়া, দুই তিন বছরের একটা বাচ্চার হাত অনায়াসে যাতায়াত করতে পারবো, লোকটা ভাইঙ্গা চলে আসছে। তা আসার পরে আমি বলি কি ভাবি আমি আগে দেখি, সব পিছনে দাঁড়ানো, ভাবি আমার সাথেই দাঁড়ানো। তো তাকাইছি, তাকানোর পরে ওইটার বাম পাশে একটা অনেক বড় জানালা কাচের দেখা যাইতেছে আর কি, রুমটার ভিতরে যখন চোখ রাখলাম ওইটার পাশে চারতলার থেকে একদম নিচে পড়া যাওয়ার, ওইখানে আর কোনো কিছু ওয়ে নাই, মানে এক সেকেন্ড দাঁড়ানোর, মানে জানলাটা খুললে কাঁচটা খুললে যে কেউ মানে পড়া যাইতে পারবে এরকম অবস্থা। তো তাকানোর পরে দেখি মানে একটা বিড়াল, আর লোমগুলা ঠিক খরগোশের মতো ওরকম লেজটা তার করানো, তো কালো একদম কুচকুচে কালো, আর কোনো ই নাই, চোখ দুইটা একদম ঠিক মানে আলো জ্বলতাছে, ভয়ঙ্কর রকমের চেহারা তার। তারপরে যাই হোক তাকাইছি, তাকানোর পর ও শুধু এরকম একটা শব্দ করলো আও। তো আমি ভয় পাইয়া শুয়ে গেলাম। আমি ভাবি আপনি দেখেন তো আমি যা দেখলাম, আপনি কি তাই দেখেন কিনা, কি দেখছো? আমি আপনি দেখেন না, আপনি আমার পরে বললেন। তো আবার কি করছে, আমি শুয়ে একটু দাঁড়াইছি, ভাবি আবার ওই দিক দিয়ে তাকাইছি, তাকানোর পর সে তাকাই আসি, নড়ে না। আমি কি ব্যাপার, আপনি কি দেখতেছেন? কয় দাঁড়া না একটু, আমার দৌড়িস না, ছাড়, আমি একটু দেখা নেই, আমি ঠিক করে দেখি এটা কি। পরে উনিও দেখলো, বলে কি ভিতরে একটা বিড়াল, বিড়ালটা ঢুকলো কেমনে, এটা তো তালা মারা, আমি না গেট ধরাতে এটা ভাঙা আসলো, আর জানারার ওই সাইডটা সে যদি জানারা খোলা পায় পইরা যাবে, কিন্তু এটা ভিতরে ঢুকলো কিভাবে? আমি জানেন ভাবি এই বিড়ালটাই এই যে এত কিছু ঘটনা করতেছে, যে অর্থ ছাদটা নিচের দিকে চারতলার উপরে একটা ছাদ, এটা একটা রুম, এখান থেকে এই জিনিসগুলা হইতেছে, কি জানি হইতেও পারে, এখানে নাতিরাও দেখবো। আমি না বাবা ওরা ছোট মানুষ, 6-7 পরে যদি ভয় পায় ভাবি এটা কাটাইতে অনেক বছর লেগে যাবে, ওদের দেখানোর দরকার নেই। তা আমি একটা ভয়ের কিছু বলি তো ওরা আমার পিছনে দৌড়াবে। আমি বলি এই যে পুরা বিল্ডিং কাঁপতেছে এখন, কিন্তু ভূমিকম্প হইতে পারে, এরকম একটা বইলা আমি আগে দৌড় দিছি, ওর পরে ভাবি, তারপরে বাচ্চারা সব। তো নিচে গেছি, যাওয়ার পর বললো কি দেখলাম? আমি এরকম এরকম একটা বিড়াল দেখলাম আস্তে করে একদম উপর দিকে উঠলো, মানে উপর থেকে কোনো এক সুতার মধ্যে আর কি ও লক করা, আস্তে কইরা উইরা উপর দিকে ওইটা জানালার দিকে লাফ দিল। তখন বললো আন্টি জানালার দিকে তো লাফানোর কোনো জায়গা নেই, পড়লে তো একদম সহজ ভাবে মরা চারতলার থেকে নিচে। আমি কি জানি, আমি তো দেখলাম ও এইভাবে গেল। ভাবি বলে কি না ও যায় না, আমি তো দেখলাম ও ওই দূরের থেকে সামনের দিকে আসতেছে, আমার গেটের দিকে আসতেছে, এই জন্য আমি তাড়াতাড়ি সইরা গেছি, তেরকম বললো। বলার পর আমরা সব ঘরে চলে গেলাম, এই ভূতের গল্পই হইতেছে অনেকক্ষণ ধরে। তো এর মধ্যে মানে রাত 11:30 আমাদের খাবার টাইম হচ্ছে, তো খাওয়া দাওয়া সেরে আমরা যে যার বাসায় যাবো, তা আমি তো মেজো ভাইয়ের বাসায় সেদিন রাত্রে থাকলাম মেকে নিয়া। তো আমরা যাব, দেখেন ওই পুরা মানে আধা মাইল যদি হাঁটি সব কলোনি, ব্যাংক কলোনি, তারপরে গেটের থেকে মনে করেন 10-12 হাত এরকম দূরে একটা অনেক বড় বাগান ফুলের, শুধু ফুল আর ফুল, বিভিন্ন রকমের ফুল, মানে চোখ একদম মানে শান্তি হয়ে যাবে দেখলে এরকম। তো যাই হোক, আমরা মেজো ভাই একটু অসুস্থ, উনি বাইরে ছিল বহুদিন, 15-20 বছরের মতো বাইরে ছিল, তো যখন করোনা হইল তার করোনা ধরা পড়াতে তাকে ধইরা পাঠাই দিল। সে যে আসছে সে এখন আর পুরাপুরি সুস্থ স্বাভাবিক হয়ে দাঁড়াইতে পারে না, হাঁটুগুলা একটু বড় শরীরে কোনো মাংস নাই, এই ধরনের একটা কি জানি হয়েছে। তো যাই হোক, তাকে নিয়ে গেছেন। আমি বললাম নাতিদেরকে, বললাম যে যাও ভাইজির ঘরে, ওরা তিন ছেলে, তো যাও নানার জন্য একটা রিক্সা নিয়ে আসো, কারণ আধা মাইলের মতো গেটের সামনে যাইতে। তাই এতক্ষণে আমরা সবাই কথা বলতেছি কথা বলতেছি, কথা বলার পর এইটার সাথে আবার আরেকটা ভূতের গল্প রিলেটেড আছে, এই জন্য এটার সাথেই বললাম। তো যাই হোক, আমরা যাইতেছি, ওইখানে বড় বড় জাম গাছ, আম গাছ, আরো বিভিন্ন রকমের ফল টল, কৃষ্ণচূড়া, এসব সব গাছ। কিন্তু মাঝে মাঝে কিছু বিল্ডিং এর লোক আসে, মানে ওরা ব্যাংকার হয়তো, আবার কিছু বিল্ডিং সম্পূর্ণ খালি। তো আমি আমার মেজু ভাইকে, আমরা মেজদা বলে তো বলতেছি, মেজদা দেখেন এ বাড়িটা ভূতের মতো মনে হয় না, দেন একটা মানুষ নাই, কোনো লাইট নাই, ঝিমঝিম অন্ধকার, রাত তখন ১১টা। তো বলে কি হরে ঠিকই। তো এরকম যাইতাছি, মনে হয় আর দুই তিনটা গাছ ছাড়াইছি, মাথার উপর অনেক বড় একটা আম গাছ। তারপরে আমার মেজু ভাই বলে কি জানোস, আমি না শুনছি এই বিল্ডিংটা না ভূতের বাড়ি। কে বলছে? বলছে একজন। আমার যদি এমন হইতো আমি এই ভূতের বাড়িটা কিনতাম, আমার খুব ইচ্ছা। তো এটা বলার পর আমি বললাম কি মেজদা, আপনার সাথে আমারও নিয়েন, আমিও যেন থাকতে পারি, কারণ এইগুলার কৌতূহল আমার মধ্যে থেকে যায় না। সবসময় ছোটবেলা থেকেই মানে ভূত শুনলে পরে ওই এর কাছে আমি কাটাই দিতে পারি যতদিন খুশি। তো এরকম যাইতাছি, হঠাৎ করে আমি বলছি কি আসলে এটা ভূতুরেই বাড়ি, দেখছেন আপনি কোনো আলো নাই। এইটা বলতে দেরি হয়েছে ভাই, জানেন মানে ওই সময়টা আমি এখন মনে করলে আমার সারা শরীর লোম দাঁড়া যায়। উপরের থেকে মানে কলস ভরে যতটা পানি, সেম ততটা পানি আমার গায়ে ফালাইল। আমি যতটুকু হাঁটলাম ততটা পথ সে অতগুলা পানি ফালাইল। আমি তো পুরা ভিজা, একদম কাক ভিজা হয়ে গেছি। আর মেজদা আমার ভিজাই দিতাছে, ভাবি আমার ভিজাই দিতাছে, ওরা আমার থেকে মনে করেন দুই তিন হাত দূরে, ওদের গায়ে ওই একটু একটু ছিটা গেছে। আমি পুরা ভিজা, মানে আমার এমন শীতে ধরছে আমি কাঁপতেছি। আর মেজদা বলে কি তোরে অনেকবার আমি বলছি যে এগোনিয়ে এত কথা বলার কোনো দরকার নেই। আমি বলি কি আমি তো কিছু মনে করে বলি না, আমি জাস্ট বাড়িটা খালি এই জন্য বললাম। তা আপনি আবার বললেন এটা ভূতেরই বাড়ি। তো জানি না ওটা কি পেশাব করছে নাকি কোনো পানি ঢালছে, না আমার উপর রাগ করে ওইগুলা করছে যে সন্ধ্যা থেকে জ্বালাইতাছস, তারপর যে আমার কোনো একটা বড় দুর্ঘটনা হয় নাই, জাস্ট এটুকের মধ্যেই রয়ে গেছে। পরে আমরা যাইতাছি, অনেকটা পথ যাইতে হয়, পরে দেখি নাতিরা রিক্সা নিয়ে আসছে। তো মেজো ভাই ভাবিকে ওইটাই দিলাম, আর আমি আমার মেয়েকে নিয়ে যে আমরা হাইটা আসি গেটের দিকে, একটাই রিক্সা পাওয়া গেছে। তো যাইতাছি যাইতাছি সামনে একটা মসজিদ পড়ছি, মসজিদটাও একদম পুরা মানে এমন শুনশান যে বলার মতো না। ১১টা বাজে, ওইটা তো আর নামাজের কোন সময় টময় না, কিন্তু দুই তিনজন লোক মানে আমার চোখ পড়ছে ওইদিকে। আমি দেখতেছি মসজিদটা তো অনেক দিনের দিকে আসি যায়, এত খেয়াল করি না, অনেক সুন্দর, ভিতরে দুই তিনজন লোক নামাজ পড়তেছে, কিন্তু মানুষ কি এত লম্বা হয়, আজকাল তো এত লম্বা মানুষ নাই। আমি এমন বলতাছি মেরে, তারপরে বলে কি দূরও তোমার এত কিছু দেখা লাগবে না, তুমি সবসময় একটু বেশি দেখো, তোমার চোখে মনে হয়েছে যত লম্বা লম্বা, লম্বা না মানুষরা হয়তো দেরি হয়ে গেছে নামাজ পড়তে, যাও হাঁটো। তা আমি আবার ওর হাত ধরে হাঁটতাছি হাঁটতাছি গেটের দিকে গেলাম, দারোয়ানরা বসা অনেক দিনের পরিচিত, বললো কেমন আছেন, এসে বলে বের হইলাম, কিন্তু আমার গা পুরা ভিজা, কে আপনি আবার পানি ঢাললেন কই থেকে, আপনার এতগুলি ভিজাই দিল। ভাই বলা যাবে না, এটা একটা গল্প আছে, অন্য আরেকদিন বলবো যাই গিয়া। বলে কি আপনি শীতে কাঁপতেছেন, কাঁপলে কি বাড়ি পর্যন্ত ভাই আমার পৌঁছাইতে হবে, এই দুষ্টরা আমার সাথে দুষ্টামি করছে। ও আচ্ছা, নাতিরা করছে এইগুলা। তো আমি আবার ওর সাথে তাল মিলে হাসলাম, কিন্তু ওই ভয়ঙ্কর দিনটা আমি এখনো আজও ভুলি না, অনেক বছর হয়ে গেছে, দুই চার পাঁচ বছর তো হবেই, কিন্তু এখনো ভুলি না ওই দিনটা, ওই সন্ধ্যাটা, মানে এখনো মনে পড়লে আমার গায়ে কাটা দেয়। এটা আমার প্রথম গল্প ছিল। আচ্ছা, এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটা শুরু করি। এটা একটা শ্মশান ঘাটের গল্প, একজনের থেকে শোনা। আসলে অনেকে মনে করে আমি তো ঠাকুরমা না, আমার ঝুলিও নাই জোর থেকে আমি ভূতের গল্প বের করব। অনেক কষ্ট করে গ্রামগঞ্জে যায় আমার ভূতের গল্প জোগাড় করতে হয়, সবসময় তার আমার সাথে ঘটে না, কিন্তু এটা হইতেছে একজনের থেকে শোনা। এই রিসেন্টলি আমি ফরিদপুরে গেছিলাম, এখান থেকে একটা ভাইপোর থেকে শোনা। তো ও কি করত, মানে আরো দশ এগারো বছর আগের দিকে ওর খুব ইচ্ছা ছিল ভূতের গল্পগুলো শুনে শুনে ও রেকর্ডিং করে এটা বাইরে কোথাও করব। যাই হোক, তো আমারে বলল যে আন্টি আমি তো চাইছিলাম যে এটার সাথে আমি জয়েন্ট থাকি, কিন্তু থাকতে পারলাম না। আমি কেন কি হয়েছে? বলে না অনেক মানে বিপদজনক পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তো যাই হোক, তোমার সাথে একটা গল্প শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, বলো। বলে কি, আমি গ্রামে গেছি, সেটা হইতেছে তোমার ইসে কারানীগঞ্জ। তো আমি ভাবলাম যে এখানে খুব নাম করা একটা বড় শ্মশান আছে, শ্মশান ঘাট যাকে বলে, যেখানে হিন্দুদের চিতা পোড়ানো হয়। তো ওইখানটা গেলাম। তো যাওয়ার পরে, আচ্ছা ঠিক আছে, ওইখানে যাওয়ার পরে তো ওইখানে আমার একটা ফ্রেন্ড আছে, ওরে রাত্র মনে করো 9টা 10টার দিকে ওরে ওর বাড়িতে যাইয়া ডাক্কা নিয়ে আসলাম যে চল আমরা একটা আজকে শ্মশান ঘাটে শুট করব, দেখি কি পাওয়া যায় 12টা 1টার দিকে। আচ্ছা ঠিক আছে। তো ওরে জোগাড় করলাম, মানে ওর নামটা আমার ঠিক মনে নেই, খালেক মালেক এরকম একটা যাই হোক বলছে। তো বলার পরে ওরে নিছে সাথে। তো সাথে নেওয়ার পর বললো কি, দোস্ত চল আরেকটা বন্ধু আছে শশী হিন্দু, তো ওরেও সাথে নেই, কোনো কাজে লাগতে পারে এই ক্যামেরাটি। তখন ভয়টয় কিছু পাওয়ার মতন তেমন কোনো কিছু নেই, ঘুরে ঘুরে দেখতেছে কি শুট করবো কি শুট করবো এরকম আর কি। তো দেখে কি একটা লোক মারা গেছে হিন্দু, ওনাকে আইন না শ্মশানের যে খালি জায়গাটা ওইখানে শোয়া রাখছে, তারপরে যা যা মানে কাজকর্ম করতে হয় ওগুলা হয়তো করবে, লোকজন 2-3 জন এরকম আসছে সাথে, গোসল করাবে আরো অনেক ব্যাপার আছে ওগুলা করবে। তো যাই হোক, এর মধ্যে ওই শশী চলে আসছে। তা আইসা ওরা দুজন ঘুরে ঘুরে দেখতেছে, এর মধ্যে শশীর হয়তো আগে থেকে ওই লোকটা চিনা ছিল, মনে হয় যে লোকটা মারা গেছে। ও কি করলো, মানে ওদের কাছে না যাইয়া, ওরা ঘুরতাছে ঘুরুক, ও যাইয়া ওই লাশটার বুকের উপর চাপ্পা বসলো, বৈশা গলা ইচ্ছা মতো টিপতাছে, হারাম জাদা বহুত চালাইছস, তারপরে মইরাও গেছস, এখন সুযোগ পাইছি তোরে মারার, মাইরা নেই এরম বললা। ও মানে ইচ্ছা মতো বুকের উপর ঝাঁপাইতাছে আর গলা তো একদম টিপ্পা ধরছে যে আর কোনো ছাড়তাছে না। তো অনেকক্ষণ পরে ওই ভাইপো এটা খেয়াল করছে, খেয়াল করার পর বলে কি ব্যাপার, লাশের উপরে বসে আছে কি জন্য, আর লাশটার গলা টিপতাছে, এটা তো ঠিক না, এটা কি ধরনের ব্যাপার, একটা লোক মারা গেছে, মানে বিষয় বুঝলাম না, চল তো দোষ ওই দিকে যাই। তো দুজনেই দৌড়ায় দৌড়ে আসছে, আয়সা ওর একজন দুইজনেই দুই হাত ধরে বলতাছে, আরে শশী তুই কি করতাছস, এটা তো ঠিক না, একটা লাশে তুই এইভাবেই করতাছ, আরে না রে তোরা জানোস না ওর সাথে আমার আগে থেকে ই আছে, ওই সবসময় আমার পাইলে পরে মারধর করতো গালিগালাজ করতো, এখন সুযোগ পাইছি মাইরানি। তো যাই হোক, বুঝায় বাজায় খুব করে সরায় নিছে, নেওয়ার পরে বলছে, দোস্ত এটা তুই ঠিক করস নাই, আমাদের সাথে আসলে আমরা আসছি একটা ব্যাপারে, তুই লাশটার মধ্যে এরকম করলে এটা তো ঠিক না, যত শত্রু থাকুক লাশের মধ্যে তো এরকম করার কোনো মানে নেই। তাই বলে কি, না তোরা বুঝিস না। আমি বলছি আচ্ছা, বোঝা দরকার নাই, এখন তুই আরে মাফ কর আল্লাহর হস্তে, মারা গেছে তো গেছে, চল আমরা আমাদের কাজ করি। তারা ঘুরে ঘুরে দেখতেছে শ্মশানের এদিকে সেদিকে এই সেই ঘুরতেছে, ঘুরার পরে ওই শ্মশান ঘাটে যে এটার কাজকর্ম করবো এগুলো আর কি করতেছে, শ্মশানের চিতা যে জায়গায় জ্বালাবে ওই জায়গায় কাঠটা দিয়াই করতেছে, আগুন জোগাড় করতেছে, এর গোসল করে এতে নিবে ওই জায়গা ঠিক করতেছে, লাশ ঠিক ওইভাবে ওইখানে রাখা আছে, লাশটার সামনে কেউ নাই। তো নাই পরে আমার মনে হয় ওরা তেমন কিছু পায় নাই, শ্মশান ঘাটে তেমন কোনো পায়, ওদের পিছনে দৌড়ায় আসতেছে, ওরা যাইতাছে যাইতাছে অনেক দূর পর্যন্ত যাইতাছে, আবার বিভিন্ন জায়গার একটু একটু ছবি তুলতাছে যে ওয়াও এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা একটু তুলে রাখি, কিন্তু ওরা জানতাছে না ওদের পিছনে লাশ দৌড়ায় আসতেছে, ভয়ঙ্কর একটা ব্যাপার। একটু আগে লাশটাকে বুকের উপর বৈশা গলা টিপলো, সেই লাশটা উল্টা চলে আসতেছে ওদেরই পিছনে। তো যাই হোক, অনেকখানি পথ যাওয়ার পর হঠাৎ করে তিনজনের মধ্যে একজন কেউ পিছনে তাকাইছে, তাকায় বলে কে দেখ আমাদের পিছনে লাশটা আসতেছে। তো এরকম করে কই 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 তিনজনই পিছনের দিকে তাকাইছে, তাকায় দেখে ওদের থেকে হয়তো 100 গজ দূরে লাশটা দেখা যাইতাছে যে দৌড়াইতাছে, মানে ওদের দিকেই আসতাছে। ওরা এখন দিশা না পায়া তিনজনে হাতটা ছাইরা, কে কই দৌড়াইব দিশা পাইতাছে না। তো যাই হোক, ওরা তিনজন দৌড়াইতাছে, দৌড়াইতে দৌড়াইতে আবার একটু একটু পিছন দিকে তাকায় যে লাশটা ওদের থেকে কতটুক দূরে, এরকম করে হঠাৎ করে দেখে কি লাশটা শশীর থেকে 4-5 হাত দূরে, এত কাছে। পরে ওই যে আমার ভাইপো আর ওর সাথে যে খালেক না মালেক ছিল ও, ওরা দুজন বলে কি কি ব্যাপার, লাশটা দেখে ওর দিকেই দৌড়াইতেছে আর শশীও প্রাণপণে দৌড়াইতেছে যে কি ব্যাপার লাশটা আমার দিকে আসতেছে কেন, ওর মাথায় আসে নাই যে একটু আগে লাশটার সাথে কি ঘটনা করছে, ও তো প্রাণপণে দৌড়াইতেছে। তারপর যাই হোক, ওর দিকে দৌড়াইয়া লাশটা ওকে ধরছে, ধইরা ঘাড়ের দিকে ধইরা হেসকা টান দিছে ওর সামনের দিকে, টান দিয়া পরে ওরে ফালাইছে মাটির মধ্যে। সেম ও ঘন্টা খানেক আগে বা আধা ঘন্টা আগে যা কইরে আসছে লাশটা ঠিক সেম ওর সাথে করতেছে। বুকের উপর বৈশা একদম গলা ইচ্ছা মতো টিপায়া ধইরা রাখছে, আর ও তো বোবার মতো চেয়েছে পেঁপে এসব করতেছে শব্দ, মানে যেমন কোন শব্দ বের হইতেছে মুখে থেকে, ও মানে আর কোন সাউন্ড করতে পারতেছে না। তো ভাইপো আর খালেক ওরা দূর থেকে দেখতেছে, কিন্তু ওরাও সামনে এসে কোন সাহায্য করবে, কারণ এটা একটা লাশ, ওরা এটা মানে ইপাইতেছে না। তারপরে যাই হোক, এরকম একটা অবস্থা, প্রায় 10-15 মিনিট এইভাবে গলা টিপা আর বুকের উপর বৈশা গলা টিপতেছে। টিপার পরে একদম দইরা উঠায় একটা আশার দিছে শশীকে, আসার খায়া পুইরা পরেও ওই ছেলে দৌড়াইতেই আছে, ওইটার দৌড় দেখা আবার ওই ওরা দুজন সামনের দিকে আরো দৌড়াইতেছে। তো দৌড়াইতে দৌড়াইতে মানে শশীর ভাবনা যে অন্তত বাড়ি পর্যন্ত যাই, দেখি কিছু করা যায় কিনা, বাঁচা যায় কিনা। লাস্ট তারপরে বিভিন্ন জায়গা থেকে গ্রাম তো কবিরাজও বলে, ও যাওয়া বলে, আবার মসজিদের হুজুরও বলে, যাই হোক এরকম একটা দুইটা ডাকায় আনলো। ডাকায় আনার পর দেখে কিছুই করা গেল না। একজন আসলো মসজিদের হুজুর, বলল যে না এটা আমার হাতের বাইরে, অনেক বড় কিছুর সাথে ও খারাপই করছে, এটা আমি পারবো না, বইলা চলে গেল। আরেকজন আনলো, একই অবস্থা। আর যখন ভোর হয় ঠিক এই সময়ে একজন হুজুর আনলো, হুজুর বলল আচ্ছা ঠিক আছে আমি দেখি আপনারা ই করেন। ওরে একটা উঠাইয়া ভালো একটা জায়গা শোয়ান, একটা চাদর বিছায় সুন্দর করে শোয়ান, আমি একটু দেখি এটারে বৈশা। তো বসার পরে সে তার যত সুরা কালাম এগুলো আছে পড়তেছে, যা যা করার এগুলো করতেছে। করার পরে তখন ভোর হয়ে গেছে, ভোর হওয়ার পরে চতুর্দিকে আজান টাজান দিছে, একদম ফর্সা হওয়া শুরু করছে। উনি তার সব সুরা কালাম এগুলো পড়তেছে, ওর উপর দিতাছে দিতে দিতে দিয়ে। তো ভোরের দিকে মানে বেশি ভোর যখন হয়ে গেছে 7-8টা হবে হয়তো, যাই হোক মানে সূর্য ওঠে ওঠে এই টাইমে ওর জ্ঞান ফিরছে। তো জ্ঞান ফিরার পরে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার তোমার, কি হয়েছে তুমি এইভাবে উঠানের মধ্যে এরকম উপর হয়ে পইরা আছো? তো সারা রাত তো আমরা তোমার সাথে অনেকজনকে আনলো কাটাইলো, কেউ কিছু করতে পারলো না, তোমার কি হয়েছে? তখন ও আর কোনো জবান দিয়ে কথা বলতে পারে নাই, ওর মানে যেইভাবে গলা টিপা একটা দাগ পাওয়া গেছে যে গলা চিপিতে ধরছে, তো জবান বন্ধ হয়ে গেছে, আর চোখ দুইটা তাকায় আছে, চোখ দুইটার কোনো নড়ে টরে না। উঠায় বসাইছি মানে সুস্থ হয়েছে যাকে বলে এরকম, কিন্তু তাকানোটা একদিকেই আছে, আর মানে কি ভয়ঙ্কর অবস্থা এটা ভাবা যায়। তো জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথা হইতেছে না। তারপরে ওই যে আমার ভাইপো আর খালেক সাথে ছিল, ওরা মানে শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরকে বা বাড়ির মা বাবা ভাই বোনকে ঘটনাটা বলল। তো বলার পর বলল এখন কি করা যায়, হুজুর বলল আর কিছুই করা যায় না, যতটা সুস্থ আছে থাকুক, আমি আবার পরে দুপুরের দিকে একবার এসে দেখা যাব জোর কেমন কি অবস্থা। আচ্ছা ঠিক আছে এই বুঝলা, লোকজন চলে গেল, ওরে ধইরা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে আবার সুন্দর করে শোয়া রাখলো, মানে ওই অবস্থায় আছে কোনো কথা বলে না। পরে সেই থেকে ওর জবান বন্ধ ছিল 3 বছরের মতো, আর ওই তাকানো একদিকেই ফেলফেল করে তাকায় থাকতো, চোখটার কোনো নড়াচড়া হয় নাই, ওই যে গলা টিপা ধরার পরে চোখটা যেই পজিশনে গেছে সেম ওরকমই হইয়া ছিল 3 বছর পর্যন্ত, ও আর ওর কোনো কিছু বলতে পারে নাই, এরকম কইরা ওরে ছাইরা দিছে। তো যাই হোক সেই লাশটা বাড়ি সেই শ্মশানের লোকরা খুঁজে খুঁজে আইসা ওই মাছ পথ থেকে নিয়ে গেছে, নিয়ে তারপরে ওরে গোসল টসল করায়া চিতা দিছে। দেওয়ার পর সকালবেলা আইসা জানতে পারলো যে এই এই ঘটনা হয়েছে এর সাথে, এটা আমার দ্বিতীয় ঘটনা ছিল, এটা আমার শেষ ঘটনা। তো যাই হোক ঘটনাটা আমার সাথেই ঘটে, এটা এটাও একটা শ্মশানের ঘটনা, এটা হইতাছে পোস্তখোলা, এখানে একটা নাম করা অনেক বড় একটা শ্মশান ঘাট। তো আমি মুসলিম, আমার সাথে শ্মশান ঘাটের কোনো রিলেশন নাই, কিন্তু এক সময় একটা কারণে আমার এটার সাথে রিলেশন করতে হয়েছে। তো হইতাছে ওইটা ওইটাতে আমি যাইতে চাইতেছি না, আমি আমারটুকুই বলি। আমার বড় মেয়েকে কি বলে কালো জাদু, ওই কালো জাদুর মধ্যেই আমার বড় মেয়েটাকে শুকনা বান মারা হয়েছে। তো আমি যখন জানতে পারি, জানতে পারার ব্যাপারটা বলতে গেলে অনেক লং হয়ে যাবে, আমি আজকে বলবো না, কোন এক সময় বলে নিব আবার ডাক পেলে। তো যাই হোক বড় মেয়েটাকে শুকনা বান মারছে, এটা জানার পর আমাকে কোন একটা শ্মশান ঘাট খুঁজতে হয়েছে। তো খোঁজার পর আমি ভাবলাম যে আমার জন্ম ওইখানে, আমি বড় হইলাম ওইখানে, তো ওই শ্মশান ঘাটটাই যাই, কখনো কোনো দিন জীবনে যাই নাই। আর যেহেতু আমি মুসলিম, আমাকে ঢুকতে দিবি কিনা এটাও ব্যাপার ছিল। তো আমি তো বরাবরই, আমার মেয়েরা এখনো বড় হয়ে গেছে, আমি বেবিয়া পাই ওদের কাছে, ওরা আমাকে মা বা অন্য কিছু ডাকে না, বেবিয়াপা ডাকে, এই জন্য আমি আমার নামের পিছনে বেবিয়াপাটাই দিছি। তো আমি যখন শ্মশান ঘাটে ঢুকি, তো ঢোকার পর যে শ্মশান ঘাটটা দেখাশোনা করে, তো উনি বলল কি ব্যাপার আপনি কেন আসছেন? তা আমি বলি না, মায়ের সাথে দেখা করতে আসছি, মা তো সবার। ও আচ্ছা ঠিক আছে। তো ওই শ্মশান ঘাটটাতে শুধু কালীমায়েরই পূজা হয়, খুব বড় কইরা পূজা হয়, তিন চার জায়গাতে, একদম ঢোকার গেটের বাম পাশে বড় কইরা তার একটা মূর্তি রাখা, তারপরে পরপর দুই তিনটা আছে। তো যাই হোক, আমি ভিতরে ঢুকলাম, ঢুকে এখন কি করব, ওরা যদি বোঝে আমি মুসলিম তাহলে আমার কাজটা করতে দিবে না। তো আমি একজন মা, আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি যেই কিছু করতে প্রস্তুত, মরে যেতেও প্রস্তুত, এরকম যেই কোনো মায়ের মন মানসিকতা থাকে। তা আমারও সেই ছিল, আমার প্রথম একটা বাচ্চা মেয়ে, তার এই অবস্থায় তাকে বাঁচাইতে হইলে আমার শ্মশান ঘাটে যাইতে হবে, কি করতে হবে? তো উনি বলল যে আপনার কি বলল যে পূর্ণিমা থাকতে হবে, 25 তারিখ থাকতে হবে, কোনো মহিলার লাশ হইতে হবে, তো এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব, আর নাইলে ওর মাত্র আর 3 মাস বাকি আছে, ওকে রাখা যাবে না, ও মারা যাবে, শুকাই মারা যাবে, ও কোনো খাবার ছাইড়া দিছে, ও কোনো খাবার খায় না, ও শুকাই মারা যাবে। এটা শোনার পর তো আমার আকাশ ভাঙা পড়ছে মাথায়, আমার তো মাথা ঠিক নাই, আমি নাওয়া খাওয়া সব ছাইড়া দিছি, কিভাবে ওকে বাঁচানো যায়, কি করলে আমি সেটাই করব। তো যাই হোক, একজন একটা জ্যোতিষের খবর দিল, খবর দেওয়ার পর আমি তার কাছে গেলাম, উনি আমার এই সব বলল, 7 ঘাটের পানি লাগবে, আর অমাবস্যা পূর্ণিমা লাগবে, আর লাগবে একজন মহিলার লাশ, এবং সেই দিনই চিতা দিতাছে ওইটার বুকের মাঝখানে আপনার একটা তাবিজ ফালায় আসতে হবে, আর তাবিজটা ফালাবেন, ওইটার আমি তাবিজের মধ্যে চা দেওয়ার দিব, ওইটার ভিতরে আপনার ভরতে হবে এই সিঁদুর। তা আমি বললাম আমি সিঁদুর কোথায় পাবো, আমি মুসলমান, সিঁদুর কোন দিকে আমি আনতে যাবো? বলে কি না সোনা, আপনার এটা করতে হবে মেয়েকে বাঁচাইতে হইলে, আপনি কোন এক শ্মশানে যাবেন, যাইয়া এই যে সকালে প্রথম যে সিঁদুরটা ঈশের গায়ে মূর্তির গায়ে লাগানো থাকবে, ওইটা থেকে আপনি সিঁদুর নিয়ে নিয়ে আপনার তাবিজটা ভরতে হবে। বলেন এটা পোল স্রোতের চেয়ে কিছু কম কিনা আমি জানি না, আমার কাছে তখন এমনই মনে হয়েছিল, মানে এটা তো অসম্ভব, একটা মূর্তি সেটা হইতাছে হিন্দুদের কালিমা, তার কপাল থেকে সিঁদুর নিয়ে আমি তাবিজটা ভরব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যখন আমার এই পরীক্ষায় নামাইছে, ঠিক আছে, আমার মেয়ের বাঁচা মরা এখন আল্লাহ আমার কাছে দিছে জানাইয়া, তো আমি যাই। তো গেছি, আমি সকালবেলা ঢোকার পরে ওনার সাথে কথা বললাম যে ওটা দেখভাল করে, তা আমি বললাম আমি অনেকক্ষণ থাকব, মায়ের সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, থাকেন এটা আপনার বিষয়। আমি দেখেন উনি তো সবার মা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ নাই, মা তো মা, কয় হ্যাঁ মা সবার মা। তো আপনার নাম কি আমাকে জিজ্ঞেস করলো, তো আমি যখন বললাম আমার নাম বেবি, তো বেবি নামটা আমি হিন্দুদের মধ্যে অনেক শুনছি, উনি হয়তো ওইটাই ধরে নিছে, আমাকে আর কোনো প্রশ্ন করেনি। তো আমি গেটের এমন একটা জায়গায় বসছি যে বাইরে থেকে কোনো লাশ ঢুকে আমি প্রথম দেখতে পাবো। তা আমি তাবিজটা আমার হাতে, বাম হাতে, আর ডান হাত রেডি রাখছি, ওই যে কপালের সিঁদুরটা নিয়ে তাবিজে ভরবো, আমি বসে আসছি। তো বসে থাকার মানে আসনে যেভাবে লোক বসা থাকে আমি সেম ওইভাবে বসছি, উনি যাতে আমার কোনো সন্দেহ না করে। তা আমি বসে আসছি, বসে আসছি। আমি তো সকালে 9টা 10টার দিকে গেছি, আর লাশটা আসছে ঠিক দুপুর 12টার দিকে। তো আমি ই করলাম, ওইখানকার কিছু লোককে জিজ্ঞেস করলাম কার লাশ ঢুকলো, বলে নদীর ওই পার থেকে একজন বৃদ্ধা মহিলা, 60-70 বয়স, উনি মারা গেছে, ওনার লাশ। আমি আচ্ছা, আমি আবার আমি ওই মানে সিঁদুর নিতাছি একটু একটু আর তাবিজে ভরতাছি, আমি ওইখানেই আছি, যাতে এরা ভাবে যে আমি মায়ের সাথে কোনো কথা বলতেছি বা কিছু একটা করতেছি, এরকম মানে মাকে নিয়ে ব্যস্ত আছি। তো আমি জানলাম মহিলা আসছে, তা আমি বললাম যে আল্লাহ আজকে পূর্ণিমারও একটা দিন, তো এটা তো ঠিক আছে, আবার মহিলার লাশ আসছে, তাহলে সবকিছু তুমি আমার করাই দিবা, আমার বাচ্চাটা যেন আমি ফেরত পাই, ওর জীবনটা যেন তুমি দান কইরো, আমারে একটাই বাচ্চা, ওরে স্যার আমি অন্ধকার, আমার দুই চোখই অন্ধকার, এরকম খুব কান্নাকাটি করতাছি। কিন্তু কান্নাকাটি করতাছি তো মায়ের কাছে, আল্লাহ তুমি আমার সহায় থাকো, আমি মুসলমান, আমি জানি আমি নামাজ পড়ি সেটাও আমি জানি, কিন্তু বাধ্য হয়ে আমার কাছে আমার আসতে হয়েছে। তুমিই তো বলছো, তুমি হেরে ক্ষমতা দিছ সে মা, তো আমি মায়ের কাছে আসছি। সে কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমি জানি না, আমার মেয়ের জন্য, আমার মেয়ের জীবন ভিক্ষা নেওয়ার জন্য তোমার থেকে তুমি আল্লাহ আমার সহায় থাকবে, এরকম খুব কান্নাকাটি করতেছি। তো করার পরে আমি তাবিজটা দুইটা তিনটা মূর্তি থেকে নিয়ে সিঁদুর ভরলাম, ভরার পরে আমার বাম হাতে রাখা তাবিজটা, আমার হাত মাখা সিঁদুর, আমি ঘুরতাছি ঘুরতাছি আর খুব কান্না করতেছি যে এমন একটা দিন আমার মাও তো আজকে নাই, এক মা মারা গেছে, হয়তো আমারই মা হবে সে, আর না হয় আজকেই তার মরতে হইল, আর আমারে বলল যে অমাবস্যা পূর্ণিমা লাগবো, আজকেই সে অমাবস্যা পূর্ণিমা, আবার ঠিক 25 তারিখ, মানে যা যা বলছে সব হুবহুব ওই লোকের সাথে কথার সাথে মিলতাছে। তো আমি দাঁড়ায় আছি, কখন এটা চিতা দিবে, বুকের উপর ফালাইতে হবে এই পাবিশটা, তাইলে আমার মেয়েকে বাঁচানো সম্ভব। আমি মাথায় অত কিছু রাখি নাই, রাখছি যে আমার মেয়ের জীবন ভিক্ষা দিব আল্লাহ এর মাধ্যমে, মানে এটা সূত্র মাত্র, করতেছে তো আল্লাহ, এই বিশ্বাসটা আমার মধ্যে তখন ছিল। তো আমি বৈশা বৈশা কি করছি, আল্লাহ তুমি আমার সহায় থাকো, সব কাজগুলা যেন আমি ঠিকঠাক মতো করতে পারি, কেউ কাছে যেন আমি অপমানিত না হই মুসলমান হইয়া, আমার এই অপমানটুকু কইরো না আল্লাহ, আমার এই মানটুকু সম্মানটুকু তুমি রাখো, আমার মেয়ের জীবন ভিক্ষা তুমি এই উসিলাই দিও, এরম এরম করে খুব কান্তাছি। তো ওইখানে মানে যেই মা মারা গেছে ওই মায়ের ছেলে আসছে, মেয়েরা নাকি ভিতরে ঢুকতে পারে না, মেয়েরা বাইরে, আমি দেখতাছি মেয়েরা গেটের বাইরে, দুই মেয়ে আসছে সাথে, আর মনে হয় মেয়ের দুই জামাই, ওরা এই সব দাহ কাজের সবকিছু করতেছে। তা আমি সিঁড়ির মধ্যে বসে আছি, আমার থেকে 2-3 হাত দূরে শ্মশানের সবকিছু কাট করতেছে, চন্দন কাটে, সে কি কি লাগবে এগুলো আমি আবার শুনতাছি। যে আচ্ছা ভাইয়া একটা কথা বলি, কি ওইখানে ভাইয়া বলা যাবে না, দাদা, তাহলে আমাকে আর কোনো সন্দেহ করল, দাদা এখানে আর কি কি লাগবে, ওই সব কাট তো দেওয়া হয়েছে, এখন চন্দন কাট আর ঘি লাগবে। তো এরকম বলতেছে, আমি আবার জিজ্ঞেস করে করে কানতাছি ওর মধ্যেই জিজ্ঞেস করছি। তো করার পরে হঠাৎ আমার কাছে মনে হইল একটা মহিলা আর একটা পুরুষ লোক, মানে মাস বয়সী 50-55 এরকম হবে দুজনেরই বয়স, ওরা দুজন ঢুকলো, ঢুকে আমার মনে হইল মা বাপটা ওদেরই। তা আমি জিজ্ঞেস করলাম, দাদা এটা আপনার মা? বলে কি, না আমার মা না, আমি এখানেই থাকি, এই শ্মশানে যারা মানে পুরাইতে আসি তাদের যদি টাকা পয়সা না থাকে, তাদের যদি মানে মাটি দেওয়া, মানে মাটি দেওয়ার না, মানে চিতা পোড়ানোর মতন ই না থাকে, ওইটা সবটা আমি করে দিই, আমার এটা অনেক দিনের ইচ্ছা। তো আমি যেখান থেকে শুনি, আমি দূরে থাকলেও আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আনছে আমাকে, আমি নিয়ে আসছি কাঠকুট জেহেনে, যা লাগবো যা কিছু লাগবে এটার খরচ আমি সম্পূর্ণ দিব। তো আমি বললাম কি, আপনি একটু দাঁড়ান ভালো মতো, আপনার আমি ভালো মতো দেখি। বলে কি, কেন? আমি বললি, দাদা আপনি যে কি পুণ্যের কাজ করতেছেন আল্লাহ আপনারে করতে দিছে, এটা মানে আমি বইলা বুঝাইতে পারবো না, আমি প্রথম একজন মানে মানুষ রূপী একজন কি বলবো, দেবতা বলবো না কি বলবো আমি বুঝতেছি না, যাই হোক আপনি যেই হন মানে অনেক পুণ্যের একটা কাজ যে আপনি এইটার সাথে প্রতিটা লাশের সাথে আপনি থাকতে পারতেছেন, আমার খুব ভালো লাগলো, আপনার একটু ই করি সালাম করি। তো উনি তো চুপচাপ দাঁড়ায় আছে, মহিলাও আর মহিলার হাজবেন্ড, আমি দুজনকে সালাম করলাম। তারপর আমার মাথায় হাত রেখা বলল, দিদি তুমি ভালো থাকো, আর যেই আশা করে এখানে ঢুকছো তোমার সেই আশাটা যেন পূর্ণ হয়। সে কিন্তু আমার কিছুই জানে না। আচ্ছা যাই হোক, আমি বৈশাই আছি, কয় মা মারা গেছে, তা আমি শুধু মাথাটা একটু এমন করছি যাতে সে বুঝতে পারে, আমি মুখে বলি নাই যে মারা গেছে, সেও তো একজন মা, তো মা বলতে আমার তো কোনো কষ্ট নাই, আমার যেহেতু মা নাই তাহলে এই বয়সী যারা আছে সবাই আমার মা। আমি ওইটা ভাববে, আমি আবার বৈশা বৈশা কানতেছি, আল্লাহ তুমি আমার এমন একটা জায়গায় আনলা, সেটা শ্মশান ঘাট, যেখানে আমি জীবনে কোনো দিন কল্পনা করেও আসতে চাই নাই, সেখানে আনলা, সেখানের কাজকর্ম করলে আমি ঠিকঠাক মতো যেন কইরা যেতে পারি, এতটুক তৌফিক তুমি আমারে দাও, আমার সহায় থাকো তুমি, এটা হয়তো উসিলা তুমি আমারে পাঠাইছো। তো যাই হোক, ওরকম করলাম, করার পর তাবিজটা আমি বুকের মাঝখানে ফালাইছি, ওই যে কাঁধে পানি নিয়ে যে ছেলেটা ঘুরতা সেটা ওনার নিজের ছেলে, তো পানিটা যতক্ষণে শেষ না হবে ছেলেটা এখান থেকে যাইতে পারবেন। আমি কি করলাম, ওর সাথেই ঘুরতাছি, ওর সাথেই, এবার 7 হইতে পারে 5 হইতে পারে, মানে ও ঘুরা ঘুরা পানিটা শেষ করবে, শ্মশান ঘাটের এটা নিয়ম, একটা ছেলে ওইটা করবে কাজ। তো যাই হোক ওইটা দিতেছে, আমি ওর সাথে সাথে ঘুরছি, যেই মাঝামাঝি আসছে আমি তাবিজ টাস দিয়ে করে বুকের মধ্যে ফালাইছি, ফালায় আসতে করে সৈরা গেছি ছেলের থেকে, সৈরা আমার কাজ তো শেষ। তারপরে বললাম আল্লাহ আমি যেই কাজে আসছি আমি আল্লাহর রহমতে সাকসেস, কারণ তুমি আমার সাথে ছিলা, এটা আমার উসিলা ছিল। আমি এই বললা চলে যেতেছি, তো চললা না যাইয়া বললাম কি যে যেই মায়ের থিকা কপাল থিকা সিঁদুর গুলা নিলাম মাকে একটু বইলা যাইয়া ক্ষমা চাইয়া যাই। তা আমি কি করলাম ওই বাম পাশে যে মূর্তিটা মানে ঢুকতে গেটের বাম পাশে হাতের যে মূর্তিটা ওটা কালী মায়ের মূর্তি, আমি ওখানে গেলাম যাইয়া একদম মানে তার পায়ের কাছে আমি বললাম মা তুমি আমারে ক্ষমা করো, তুমি যেই মা হও তবু তো তুমি মা, আমি তোমার থেকে সিঁদুর নিছি, সকালবেলা পড়ায় গেছে তোমারে সেই সিঁদুরটা আমি নিয়ে নিছি আমার মেয়ের জীবন ভিক্ষা নেওয়ার জন্য, তা আল্লাহ তোমার কাছে আমার উসিলা দা পাঠাইছে মা, তুমি আমার মাফ করে দিও। এটা বইলা আমি উঠা আইসা পড়তেছি, তা আইসা আমি একদম সোজা গেট থেকে বের হইয়া তো ভাবলাম কি এক কাজ করি, এইদিকে তো আসাই হয় না শ্মশান ঘাটের দিকে আসা না, তো ওই শ্মশান ঘাট থেকে আধা ঘন্টার দূরত্ব আমার বাবা বাড়ি, তা আমি ভাবলাম যে কবরস্থানের ওখানে হইয়া যাই, তা আমি আমার আমার বড় ভাইকে আমরা বর্দা বলি বৌদিকে বৌদি বলি, যাই হোক ওইখানে গেলাম। তো যাওয়ার পরে চাপকল আমাদের বাসায়, তো আমি বরাবর ওই বাসাটায় তেমন একটা যাইতে চাই না, কেন আমি চাপকলটা চাপতে পারি না আমার শরীরেই হয় না, পারি না যাই হোক। তো ঢুকতেই দেহি বর্দা, তা কিরে কই থেকে আইলি হাতে এত সিঁদুরকে, ও নিশ্চয় হিন্দুদের সাথে যোগ দিছস তুই, হ্যাঁ তুই হোলি খেলতে গেছস। আমি সে আরে না রে উল্টা পুল্টা কথা কেন না, আমি কিছু করতে যাই নাই, আমি হাত দুইটা ধুই, বৌদি চাপ দাও। তো আমার বড় বৌদিকে আমরা বৌদি বলি, তো বৌদিরে বললাম বৌদি চাপো আমি একটু হাত ধুই, তা আমি হাত ধুইতাছি আমার বলে কি রে তুই কি হোলি খেলতে গেছস, আমি সি না কথা কইও না তুমি আমি সিঁদুরটাই করি, সারা গায়ে সিঁদুর মাখা, হ্যাঁ হাত ধুইলে, হাত ধুইলে কি তোর সব সিঁদুরটা চাইবো, আমি সি না যাক চুপচাপ থাকো আমি মেজবাবির বাসায় যাবো হাত দুইটা ধুই, দাঁড়াবি না নাস্তা খাবি না আমি কিচ্ছু করবো না আমি ওই বাসায় যাই, কিন্তু ওই যে আমি তাবিজটা ফালায় আসছি ওই টাইমটা তো আমি যাইতাছি, কিন্তু আমার সাথে যে মা আইসা পড়ছে আমি এটা ঘুণা করেও টের পাই নাই। তবে আমি যখন বের হই মায়ের কাছে মাপ চাইয়া তখন আমার শরীরটা একটু ঝাঁকুনি দিছিল, আমি ভাবছি এমনি হয়তো এরকম হয় মাঝে মাঝে, তো যাই হোক আমি ওইটাই ভাবছি, কিন্তু তখন মা আমার মধ্যে আসছে, তা আসছে এটা আমি কিভাবে জানবো আমার তো জানার কথা না, দেখেন আল্লাহ যদি জানায় কোনো কিছু তাইলে যে কিভাবে জানে। তো আমি কি করলাম কবরস্থানের উপর দিয়ে গেলাম, জুরাইন কবরস্থান যে ওইটার উপর দিয়ে আবার আধা মাইলের মতো দূরে আমার বড় ভাইয়ের বাসা থেকে মেজো ভাইয়ের বাসা, তো মেজো ভাইকে মেজদা বলি তো ওই বাসায় যাইতাছি, কি রে তুই চলে যাস, আমি স্যাহা বর্দা মেজদার ওই দিকে যাবো তারপরে বাসায় চলে যাবো, তো এরকম বলছি বইলা যাইতাছি। তো যাওয়ার পরে আমি যাইতেছি কবরস্থানের উপর দিয়ে গেছি, তখন আমি কোনো কিছু অনুভব করি নাই, যাই হোক মেজো ভাইয়ের বাসায় গেছি চারতলা, তো খুব ক্লান্ত শরীর উঠছি উপরে, উঠার পর রান্নাঘরে আমার ভাইজি ওর নাম মুক্তা, তো যাই হোক আমি রান্নাঘরে আমি কিরে মুক্তমণি তুই কি করস, ও আমার দিকে এমন ভাবে তাকাইছে মানে ওই তাকানো আমি ও যে ওর আমার এত বয়স হয়ে গেছে আমি এমন ভাবে আমার দিকে তাকাই, আমি কি ব্যাপার তুই আমার দিকে এমন ভাবে তাকাইতেছিস কেন, আন্টি আমি তোমার একটা কথা বলি রান্নাঘরে যত কিছু ছিল ও সব তসনস করে ফেলাইতেছে, আমি কি রে এমন করস কেন, তুমি দাঁড়াও তুমি এখান থেকে নড়বা না, সারা বাসায় পাঁচ ছয় জন বাচ্চা আছে, তারপরে আম্মু আছে ফুপি আছে দাদি আছে, তুমি ওই ঘরের দিকে যাও না, এতগুলা মানুষ ভয় পাইয়া যাব, তোমার সাথে মা চলে আসছে তুমি কি করে আসছো শ্মশানে গেছো নিশ্চয়ই, ও আমার এইভাবে বলতাছে তুমি শ্মশানে গেছো নিশ্চয়ই, মা তোমার সাথে চলে আসছে মায়ের ভয়ঙ্কর রূপ তোমার চেহারার মধ্যে, আর তোমার কপাল হাত পা সব সিঁদুর দিয়ে মাখা, কি ব্যাপার তুমি কি করে আসছো বলো, আমি বলি আমি কিছু করি নাই আমি কিছু করি নাই, আচ্ছা ঠিক আছে কিছু যখন করো নি তুমি আমার একটা কথা একটা অনুরোধ শোনো, আমি বলি আচ্ছা বল, বলে কি তুমি সোজা ইসে যাও বাথরুমে যাও, যাইয়া অজু করো তুমি মায়ের কাছে মাপ চাইবা তুমি একটা নিশ্চয় কোনো একটা ভুল করে আসছো, তখন আমি দাঁড়ায় ভাবলাম কি কি জানি করতেও পারি ভুল হইতেই পারে, আমার মাথার মধ্যে সহজ সুন্দরভাবে এমন আসলো, আমি বলছি আচ্ছা মা তুই শান্ত হ আমি যাইতাছি অজু করা, কয় তুমি এক কাজ করো তুমি কোনো ঘরে ঢুকো না তুমি সোজা ভাইয়ার রুমে যাও, তো ওর ভাইয়ার রুম ওইটা হইতাছে অফিস, আমার ভাইটা কি করে কি বলে ওটা কম্পিউটারে কাজ করে, তো ওই ঘরটা কখনো খোলা থাকে না, কিন্তু সেই দিন খোলা, আমি ধরলাম গেটটা খুলে গেল। কিন্তু গেটটা কে খুলল? ও কম্পিউটারে বসা, আমার দিকে একটু এরকম করে তাকাইলো, তাকায় না হাসলো একটু। আমি ওর চেহারার দিকে তাকাইলাম, হাসলো, হাসা আমি কি করলাম, ও আমার থেকে মনে হয় দুই তিন হাত দূরে বসা কম্পিউটার কাজ করতেছে, আমি ওর খাটের শেষ মাথাটায় বসা মানে উঁচু করে আসলাম বাথরুমে ঢুকে, উঁচু কইরা ওই অবস্থায় উঁচু কইরা আমি ওর ঘরে ঢুকলাম, দরজাটা ধাক্কা দিতে খুললা গেল। তো ভিতরে আমি বসলাম, বসা আমি বললাম আল্লাহ আমি উঁচু করে আইসি, আমি শ্মশান থেকে আসছি, এটা তুমি ছাড়া কেউ জানে না। কিন্তু আমার ভাই যে কিভাবে বললো, আচ্ছা যাই হোক, ওরা হয়তো সেই মাধ্যম দিস আমারে জানাই দেওয়ার জন্য। তো যাই হোক, ওই গহনে আমার বোন ভাবিরা বাচ্চারা আছে, পাঁচ ছয় জন বাচ্চা আমার বাচ্চা সহ। তো আমারে তুমি মাফ করে দাও মা, আমি যদি কোনো ভুল করে আসি, মায়ের কাছে সব কিছু মাফ পাওয়া যায়, আল্লাহ মাফ করে আর তুমি মাফ করবে না, তুমি আমার সাথে সেই ওই শ্মশান দেড় দুই মাইলের জায়গা তুমি আমার সাথে আইসা পড়ছো, রক্ষা যে কেউ কোথায় দেখে নাই ও সারা। মা তুমি আমার মাফ করে দাও, তুমি তোমার জায়গায় যাও মা, এরকম করে খুব মানে বইলা ই করতাছি, নামাজের মতো করে বসা, মা গো আমি যেই ভুলই করে থাকি আমি তো তোমারই সন্তান, আমি অজান্তে একটা ভুল হয়তো করতেই পারি, কারণ তুমি হিন্দু আমি মুসলমান, তুমি দেবী আমি সাধারণ মানুষ, আমি তোমার কাছে গেছি আমার মেয়ের প্রাণ ভিক্ষার জন্য, আল্লাহ তোমার উসিলা করে দিছে দেখেই আমি ওইখানে গেছি, এই সবকিছু উনি আমার বইলা দিছেন, দি নাহলে আমি তোমার কাছে পৌঁছাইতে পারতাম না, আমি তোমার জীবনে দেখি নাই, তুমি মা আমি এটা জানি কিন্তু আমি তোমারে দেখি নাই, এখন তোমার থেকে আমি কপাল থেকে সিঁদুর নিয়ে আমার বাচ্চার জীবন বাঁচানোর জন্য তাবিজে ভরাট করছি, এটা ভুল মা আমার হইতেই পারে, এই ভুল ছাড়া আমি কিছু করছি কিনা জানি না, তুমি তোমার মেয়ে মনে করে মাফ করে দাও, এরকম খুব মানে কান্নাকাটি করে বলতাছি। তো বলার পরে দেখি কি হঠাৎ করে আমার শরীরটা একটা ঠান্ডা ভাব হয়ে আসলো, আমার সামনে একটা কালো বিড়াল ঝপাস করে মানে কোন এক মানে খাটের থেকে বা উঁচু একটা জায়গা থেকে সামনে পড়লো, পয়রা ও আমার দিকে শুধু এরকম করে একটু তাকাইলো, তাকানোর পর গেটটা অল্প ফাঁকা ছিল, গেটটা খুললা গেল। আমি বললাম মা তুমি তোমার জায়গায় যাও, ওই জায়গা ছাড়া তোমাকে মানায় না মা, আমাকে তো মাফ করে দাও, আর আমি যেহেতু আমার মেয়ের এই কাজটা করছি আমি সম্পূর্ণভাবে জানি এটা ইনশাল্লাহ হইছে, যেহেতু তুমি আমার বাড়ি পর্যন্ত আসছো, তা আমার মেয়ে যদি সুস্থ হয় ইনশাল্লাহ, ও যদি ওর জীবন আল্লাহ ফিরাইয়া দেয় তোমার উসিলায়, তোমারে উসিলা দিয়া যদি আল্লাহ ওর জীবন ফিরাই দেয়, ও যদি বাচ্চা থাকে আমি তোমাকে পাঁচটা সিঁদুরের কৌটা দিয়ে আসব, তুমি যেখানকার সিঁদুর মা পছন্দ করো কপালে পড়তে, যেহেতু আমি আজকের সিঁদুরটা তোমার থেকে নিয়ে নিছি, আমি এই প্রতিজ্ঞা করলাম মা তুমি তোমার কাছে যাও। তো গেটটা আস্তে করে খুলে গেল, বিড়ালটা বের হয়ে চলে গেল, আমি ওইখানেই বসা আছি, আমার ভাইপো আবার আমার দিকে তাকাইছি, তাকায় একটু এরকম করে আবার ওর কাজ করতেছে। তা আমি অনেকক্ষণ ওইখানে বসা থাকার পরে মনকে স্থির করলাম যে আল্লাহ আমারে স্বাভাবিক শান্ত করে দাও, আমারে দিয়া কি কাজ করাইছো আমি জানি না, কোন উসিলা দিয়া আমার মেয়ের জীবন তুমি আমার দান করছো এটা আমার বুঝতে কোনো বাকি রয়নি, আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ আমার স্বাভাবিক মনে হইতেছে, এতদিন ধরে মানে ওর মধ্যে কোনো কিছু আছে একটা ভয় পাইতাম, ওই ভয়টা আজকে আমার মানে জীবন থেকে চলে গেছে মা, আল্লাহ তুমি আমার মাফ করো, তোমার মাকে দিয়েও মাফ করাও, উনি আমার উপর লাভান্বিত। এরকম বলার পর তারপরে দেখলাম আমার শরীরটা হালকা হয়ে গেছে আল্লাহর রহমতে, আমি সুস্থ বোধ করতেছি, তখনই মানে এটাই ছিল আমার শেষ গল্প।
অনেক অনেক ধন্যবাদ বেবি আপা, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, আর আমার বন্ধুরা নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করবে এবং চেষ্টা করবে আপনাকে সহায়তা করার, বাকিটা আল্লাহ ভরসা। থ্যাংক ইউ। কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি বেবি আপার সাথে, উনি আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় অতিথি এবং আমাদেরকে চেষ্টা করেছেন উনি উনার এই শরীর নিয়ে এসে তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এবং যারা আজকের এপিসোডটি আসলে উপভোগ করছেন, হয়তো শুরু থেকে আছেন, বেবি আপার ইন্ট্রোটা যখন আমি বলেছি যে উনি কিন্তু একজন ক্যান্সার পেশেন্ট এবং উনার আপনাদের সাপোর্ট এই মুহূর্তে প্রয়োজন, বিগত সময়গুলোতে উনি চেষ্টা করেছেন বিভিন্নভাবে উনার চিকিৎসাটা চালিয়ে যাওয়ার জন্য, বাট এই মুহূর্তে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার কারণে উনার পক্ষে আর নিজের চিকিৎসা খরচ ব্যয় করা সম্ভব হচ্ছে না, সেই জায়গায় আমি আপনি আমরা সবাই যদি একটু এগিয়ে আসতে পারি হয়তো উনি আবার আমাদের মাঝে ফিরে থাকবেন, সুস্থভাবে ফিরে আসবেন। তো সেই জায়গাটায় আপনাদেরকে আমি অনুরোধ করব, স্ক্রিনে যে নাম্বারটা দেখানো হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করার জন্য, এবং তাহলে যেটা হতে পারে উনি হয়তো আপনাদের সাথে শেয়ার করবেন যে কিভাবে আপনারা তাকে সহযোগিতা করতে পারেন। আমরা অনেকেই হয়তো বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন জায়গায় দান করি, এরকম একটা মানুষকে যদি আমরা দান করতে পারি যিনি আসলে সত্যিকার অর্থে অসুস্থ এবং তিনি এরকম একটা পেশেন্ট, তাহলে বোধহয় নিজেরও দিন শেষে ভালো লাগবে, তাই না? তো আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক। এই মুহূর্তে আমি একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পর যখন ফিরে আসবো তখন নিশ্চয়ই আমার সাথে আরও একজন অতিথি থাকবেন যিনি ভূত স্টুডিওকে আরো নতুন নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান সরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান সরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আজ উদয় আছি আপনার সাথে। ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে আপনি শুনছেন এই মুহূর্তে ভূত স্টুডিও। এছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনি অনুষ্ঠানটি দেখছেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। এই অনুষ্ঠানটিতে এই মুহূর্তে আপনার বন্ধু উদয় আছে এবং আজকের এপিসোডে আমরা চেষ্টা করেছি আপনাকে দুর্দান্ত কিছু অভিজ্ঞতা শোনাতে। ইতিমধ্যে কমেন্ট সেকশনে আমাদের সাথে জয়েন করেছে অনেক অনেক বন্ধু, আমি একটু নামগুলো পড়ে ফেলতে চাই। সঞ্জিতা বলছে, উদয় ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রোকসানা বলছে, বেবি আপার জন্য অনেক অনেক দোয়া রইল, বেবি আপাকে আমি হেল্প করতে চাই। তাহলে যে নাম্বারটি একটু আগে বেবি আপা বলে গেল সেই নাম্বার আপনারা যোগাযোগ করে ফেলুন। দীপ্তি জয়েন করেছে, উদয় ভাই বেবি আপার ক্যান্সারের কথা শুনে খুব কষ্ট পেলাম, আমি ওনাকে হেল্প করতে চাই। তাহলে নিশ্চয়ই ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। রুবাইয়া দোলন বলছে, আমার খুব ভালো লাগে ভূত স্টুডিও শুনতে। এম ডি আলামিন রয়েছেন আমাদের সাথে, জয়েন করেছেন আমাদের সাথে। বন্ধুটির নাম হচ্ছে রুম্পা। আমাদের সাথে জয়েন করেছে পারভেজ, আমাদের সাথে জয়েন করেছে ঐশী, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু কথা, জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধুটি রিফাত, রাকিব সহ আরো অনেক অনেক বন্ধু। যিনি এইমাত্র টিউন করলেন তাকে বলছি আপনি শুনছেন ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা বিস্কিট না চিপস, এটা নিয়ে অনেক সময় কনফিউশন কাজ করে, কারণ এর ক্রিসপিনেস এর কারণে এটাকে মনে হয় চিপস, আবার এটাতে বাইট দেওয়ার করে মনে হয় না, এটা তো বিস্কিট। তো আপনার কাছে কি মনে হয়েছে নিশ্চয়ই আমাকে জানাবেন। আর আমি এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিই, আগামী এপিসোডে যদি আপনি আসতে চান ভূত স্টুডিওতে তাহলে কি করবেন? সিম্পলি আপনার মোবাইলের মেসেজে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। স্টলে কিন্তু সবসময় দেওয়াই থাকে যে আপনি এখানে আসতে হলে কি করতে হবে, তারপরও আমি বারবার কেন বলি, যাতে আপনাকে আমি পাই, একদিন হলেও আপনাকে এখানে পাই, যে আমার একটা লিসেনার আছে, সে স্কুলে পড়ে, কলেজে পড়ে বা মাদ্রাসায় পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অথবা সে জব হোল্ডার, কিংবা সে দীর্ঘদিন প্রবাসে ছিল এখন বাংলাদেশে আছে, কিংবা এই মানুষটা একজন বিবাহিত নারী অথচ আমাদের ভূত স্টুডিও তিনি তার পরিবার নিয়ে শোনেন, কিংবা এই আঙ্কেল যিনি এসেছেন তিনি আমার দাদুর বয়সী কিন্তু তিনি আমাদের ভালোবেসে ভূত স্টুডিও শুনেছেন এবং রেজিস্ট্রেশন করেছেন। এই উদ্দেশ্যে আমি বারবার আপনাদেরকে কথাগুলো বলি, বাট খেয়াল করে দেখেন যারা ফেসবুকে বা ইউটিউবে দেখেন স্ক্রলে কিন্তু সবসময় রেজিস্ট্রেশনের নিয়মটা বলে দেওয়া হয় যে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করলে এখানে আসতে পারবেন। তাই আবারও বলছি, যদি আগামী পর্বে আপনি ভূত স্টুডিওর এই হটসিটে বসতে চান যেখানে আমার বন্ধুরা আসছেন এবং একের পর এক ঘটনা বলছেন, আপনি আসতে চাইলে মোবাইলের মেসেজে চলে যান, গেট টাইপ করুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশনটা টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। বন্ধু কি নাম আপনার?
জি আমার নাম মোহাম্মদ শাওন মিয়া।
শাওন ভাই কোথেকে আসছেন?
আমি আসছি গাইবান্ধা থেকে।
গাইবান্ধা থেকে কি করেন আপনি?
আমি বর্তমানে ঢাকা, আগে ঢাকা ছিলাম, এখন বর্তমানে দেশে চলে গেছি, কোনো কাজকাম করি না।
আচ্ছা, আপনি এই আমাদের অনুষ্ঠান কতদিন ধরে শুনেন?
দীর্ঘদিন, তারপরও 2017
একদম প্রথম দিকের বন্ধু, আমাদের অনেক পুরনো বন্ধু। আরেকবার আপনার নামটা বলুন।
মোহাম্মদ শাওন মিয়া।
শাওন, তো শাওনের মতো যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে জাগো এফএম কিংবা ভূত স্টুডিও কিংবা আরজে উদয়ের সাথে আছেন, তাদেরকে অনুরোধ করব আসেন, বসেন আর বলেন। আমরাও দেখতে চাই আমাদের সেই লিসেনারদেরকে, এই যে বন্ধুরা গাইবান্ধা থেকে চলে এসেছে শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইন করার জন্য ভূত স্টুডিওর আজকের এপিসোডে, আপনারা কেন আসবেন না? আসতে চাইলে ইচ্ছেটা আজ শুধু প্রয়োজন। যদি মনে হয় তিন থেকে চারটা ভৌতিক গল্প আছে, একবার রেডিওতে যাই না, উদয়ের সাথে একবার আড্ডা হয়ে যাক ভূত স্টুডিওতে। আসতে হলে মোবাইলের মেসেজে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠান 26969 নম্বরে। আর কথা নয়, চলেন শাওনের কাছে চলে যাই। শাওন ভাই একদম শুরু থেকে শুনবো আপনার অভিজ্ঞতাগুলো, শুনি।
আমি এখন আমার প্রথম ঘটনাটা বলছি। তো এটা আজ থেকে আরো 10-12 বছর আগের ঘটনা। তখন আনুমানিক সাল চলে এরকম 12-13, তো তখন এটা আমার এক দেশের এক লোকের সাথে ঘটা ঘটনা। তো সেই দিন বৃষ্টির দিন ছিল, তো বৃষ্টির দিন গ্রাম অঞ্চল বৃষ্টির মধ্যে অনেকে অনেক কিছু করে, আমরা খেলাধুলো করি, তো ছোট ছিলাম খেলাধুলা করতাম, রাস্তার পাশে যে একটা বাড়ি ছিল তো ওই বাড়িতে মানে অনেক স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাড়ি থাকতো, অনেক কিছু থাকতো, মানে মিল জিনিসটা ওনাদের ভিতরে থাকতো না। তো অনেক কিছু ইয়া করার পর স্বামী এরকম স্ট্রোক করে কোনো রোগ, কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো রোগ ধরতে পারে না, অনেক কিছু করে, অনেক টাকা পয়সা নষ্ট করে, অনেক কিছু করার পর ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাকে। তো নিয়ে যাওয়ার পর তার চিকিৎসা করার পর আবার দেশে ফিরে নিয়ে আসে, নিয়ে আসার পর অনেক কিছু করার পর অনেক টাকা পয়সা ভাঙ্গার পর একজন আলেমদার যে লোক তাকে ধরানো হয়, সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সে কি করে, প্রথম যখন বাড়িতে ঢোকার শুরুতে সে বুঝতে পারে যে এই বাড়িটাতে কোনো না কোনো একটা সমস্যা আছে। তো উনি পুরো বাড়িটা হাঁটার পরে মনে মনে কি যেন জপ করে হাঁটে। তো হাঁটতে হাঁটতে একদম গিয়া যে আমাদের নানা হয়তো সম্পর্কে ওনার যে বিছানা, ওনার বিছানার কাছে একদম মাথার কাছে গিয়া উনি দাঁড়ায় পড়ার পরে ওখানে ইয়া করে, অনেক লোকজন ডাক দেয়, টাইলস করা বাড়ি ছিল, তো বলে যে এই জায়গার টাইলসটা খাটটা সরানোর পরে টাইলসটা ভাঙো। তো খাটটা সরানোর পরে ফ্লোরটা ভাঙ্গা হয়। ভাঙ্গার পরে ওই জায়গাতে একটা মাছ যে চাষ করে মানুষে, ছোট একটা অ্যাকুরিয়ামের মতো, তো ওইরকম একটা জিনিস জাতীয় দিয়ে ছয়টা শিং মাছের গায়ের ভিতরে ছয়টা তাবিজ রাখা ছিল, কোনটা লাল বর্ণের, কোনটা কালো বর্ণের, কোনটা সবুজ বর্ণের, তো এরকম ধরনের ছয়টা তাবিজ ছিল। তো এই মাছ থেকে যখন তাবিজগুলো ছুটানো হয়, এক একটা করে ছুটানোর পর উনি একটু সুস্থতা ফিল করে, তখন ওনার মানে যে মাইন্ডটা, সুস্থ মানুষের একটা মাইন্ড, ওই মাইন্ডটা তার কাছে চলে আসে। আসার পরে উনি অনেকে বলে যে এতদিন আমার কি হয়েছিল, আমি কি করছি, আমি কিছু মনে নাই, তোরা আমার একটু পানি দে, তো পানি খায়। পানি খাওয়ার পরে উনি হুজুরটা বলে যে আপনি যে এতক্ষণ বা এতদিন এত টাকা পয়সা আপনার পিছনে ভাঙা হইলো, আপনি কোনো কিছুই বলতে পারেন না? কেন, আমি কোনো কিছু বলতে পারি না, আমার এটুকু খেয়াল আছে, জাস্ট আমি খাওয়া দাওয়া করতাম এটুকুই। তো বলার পর হুজুরে বলে যে ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তো উনি এক এক করে প্রত্যেকটা তাবিজ খোলার পর তাবিজ থেকে একদম কাগজটা আলাদা করে, তো উনি কাগজটা প্রথম তাবিজটা খুলে কাগজটা আলাদা যখন করে, কাগজটা আলাদা করার পর উনি পড়ার পরে বিষয়টা বোঝে যে এই জিনিসটা কি জন্য করা হয়েছে বা কিসের জন্য করা হয়েছিল। তো উনি এই যে কাজটা করছে, যে কাজটার জন্য না করছে, তো এটা দেখার জন্য, তো উনি বলে যে ঠিক আছে, আমি এই যে জিনিসগুলো আছে এগুলা সবকিছু কাটাচ্ছি, সবকিছু ইয়ে করছি, তো সময় লাগবে 7 দিন। তো ওই দিন সবকিছু ঠিকঠাক হয়ে যায়, উনি বরং অনেকটা সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর রাত তখন ঠিক 12-1 মতো বাজে, তখন এরকম আবার আমাদের পাশের বাড়িতে তো একটুখানি দূরে, এই 100 মিটারের মতো হবে, আবার রাত্রেবেলা 1 বাজে চিল্লাচিল্লি উল্লাউলি শোনা যায়, 10 গ্রাম, তো রাত্রেবেলা চিল্লাচিল্লি করলে বোঝা যায়। তো উনি আসে, ওনাকে আবার ডাকা হয় মসজিদের বড় হুজুর, উনি আসে, আসার পরে বলে যে ঠিক আছে, ওনার উপরে যে জিনিসগুলো দিয়ে কাজ করানো হয়েছে এই জিনিসগুলো ঘুরে ফিরে তার কাছে আসতেছে, মানে তার শরীরের সাথে বা রক্তের সাথে মিশে গেছে, তখন এগুলো সারাইতে হইব, কাজ করাইতে হইব। তো উনি রাত্রেবেলা পানি ভরা দেয়, অনেক কিছু করে, করার পর শান্ত হয়। পরের দিন উনি আসে, আসার পরে বলে যে দেখেন এই কাজ আমার পক্ষে করা সম্ভব না, এগুলা ভালো একজন ফকির কুফুরি কাজ যারা করে, মানে কালো জাদু বলে, ওনাদেরকে আনতে হবে। তো আমাদের বাড়ি থেকে গাইবান্ধা জেলাটা অনেক দূরে, তো ওখানে গাইবান্ধা থেকে যাওয়া লাগে, ওনার বাড়ি হাডুভাঙ্গা নামে একটা জায়গা আছে, ওখানে থেকেই ওই মানে কবিরাজটাকে আনা হয়। আনার পরে উনি যখন বাড়িতে আসে, আসার পরে সবকিছু বোঝে, অনেক কেউ কিছু বলে না, না বলাতে উনি অনেক কিছু বুঝে ফেলার পরে বলে যে ঠিক আছে, আমি কাজকর্ম করব, টাকা পয়সা এগুলা কি করছে না করছে তো আমরা ছোট ছিলাম, এতটা জানতাম না। তো উনি 3 দিন টাইম নিছিল যে 3 দিনের ভিতরে ওনাকে ঠিক করা হবে, আল্লাহর রহমতে উনি তিন দিন কাজকর্ম করছে, অনেক ঝাড়ফুঁক করছে, অনেক কিছু করছে, অনেক তাবিজ তলমা দিছে, অনেক কিছু করার পর বাড়ি বন্টন করছে। অনেক কিছু করার পর তিন দিন গিয়ে চার দিনের দিন উনি সুস্থ, হাঁটাচলা করতে পারে, সবকিছু করতে পারে। তো উনি এগুলা সবকিছু করার পর অনেক পরীক্ষা নিরীক্ষা করে যে বলে কে কাজটা করছে, কে কাজটা করছে। অনেক মিনতি করে, কাকুতি মিনতি করে যে আমি এত টাকা নষ্ট করলাম, আমার মানে ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, তখন আমি কি করব আমার বলেন। তো ওই কবিরাজটা অনেক কিছু ভাবনা চিন্তার পরে বলছে যে ওনার বউ নাকি উনি দ্বিতীয় বিয়ে করছিলেন, ওই ঘরের থেকে আনার জন্য অনেক কাজকর্ম করছে, করার পরে করছিল ভালোর জন্য, হয়ে গেছে খারাপ। এই কাজগুলো করার পর উনি মাশাল্লাহ দিলে এখনো পর্যন্ত বেঁচে আছেন আমাদের বাড়িতে। মাঝে মাঝে গেলে ওনার সাথে দেখা হয়ে যায়, এখনো মানে ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, অনেক বয়স হয়ে গেছে। তো মাঝে মাঝে দেখা হইলে আমাদের সাথে কথা হয়। তো এটা ছিল আমার প্রথম ঘটনা। আমরা দ্বিতীয় ঘটনায় যাব এখন। তো এটা আমার দ্বিতীয় ঘটনা, এটা আনুমানিক আজ থেকে 8-9 বছর বা 10 বছর এরকম হবে, 15-16 দিকের ঘটনা। ঈদের ছুটিতে ঢাকা থেকে দেশে গেছি, আমার মা বাবা ঢাকাতেই থাকতো, ওখানে ছিলাম, আমি লেখাপড়া করতাম। তো ঈদের ছুটিতে দেশে যাওয়ার পর ঈদের দিন মানে ছোট পোলাপান ছিলাম, বন্ধু বান্ধব মিলে আড্ডা, গাড়ি নিয়েছিলাম, নিয়ে রাত্রেবেলা অনেকটা দূরে গেছিলাম। যাওয়ার পর ওখানে রাত হয়, তো অনেকজনে অনেক জায়গাতে চলে যায়, মানে দেশ গ্রামে যেগুলো বলে না, বা ওই গ্রামে বাইসকোপ বা কি ধরনের এক ধরনের নাটক চলে পর্দার মধ্যে, তো ওগুলো দেখতে যাওয়ার পর রাত হয়ে যায় অনেকটা পরে, রাত তখন 1-2 এরকম, ঈদের আগের দিন রাত্রেবেলা। তো আমরা আসি, চারজন একসাথে আসি। আসার পরে ওই জায়গায় গাইবান্ধা থেকে আসার সময় যে জায়গাটা পরে, জায়গাটার নাম হচ্ছে পদুম শহর নামে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা স্কুল আছে। তো স্কুলের মাঠটা অনেক বড়, আমরা মাঝে মাঝে ওখানে খেলতে যাই। তো যখন আমরা ওই মাঠটার কাছে আসি, মাঠটার কাছে আসার পর আমাদের যে গাড়ি ছিল ওই গাড়িটা হঠাৎ থামে যায়, রাস্তার ভিতরে মাটির রাস্তা ছিল, থামে যায়। তো আশেপাশে বাড়িঘর তেমন একটা ছিল না, অনেক আগের ঘটনা। তো তারপর আমরা চারজন আতঙ্ক হয়ে যাই যে হঠাৎ করে রাত্রেবেলা গাড়ি আমাদের বন্ধ হয়ে গেল, এটা কারণ কি? কারণ কেউ ধরতে পারলো না, ধরো না ধরার কারণে। আমরা চারজন ছিলাম, চারজনের ভিতরে তিনজন তো অনেক ভয় পাইছে, অনেক কিছু করছে। তো আমি বললাম যে দেখ, আমরা তো ছোট ছোট মানুষ, আমি কি করবো, আল্লাহ আল্লাহ করে আমরা কোন রকম বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করি। তো আমরা যদি গাড়ি থুয়া নামি, ঘুরে ফিরে আবার এক জায়গায় দিয়ে যাই, ঘুরে ফিরে এক জায়গায় দিয়ে যাই। তো আমরা বলি যে ঠিক আছে, আর কিছুক্ষণ বাদে তো আজান দিবে, চল আমরা স্কুলের মাঠটার ভিতরে যাই, বৈশা থাকি বা শুয়ে থাকি, ঘাস ছিল। তো ওখানে যাওয়ার পরে আমরা চারজন মাথা একদিকে দিয়ে আমরা শুয়ে পড়ি। শোয়ার কিছুক্ষণের মধ্যে ওরা ঘুমিয়ে যায়, দেশ গ্রামের মানুষ যেরকম আর কি ঘুমিয়ে যায়। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে আমি দূরে তাকাই, দেখি একটা ছায়া মূর্তির মতো যে দাঁড়ায় রয়েছে বা আমার ডাকতেছে। তো তখন আমি তার কাছে যাই, যা মানে যাইবো এরকম এক পা দুই পা করে যাচ্ছি। তখন সে আর কি আমার সাথে বলতেছে যে তোরা এখানে ঘুমাইছিস, তোকে তো অনেক সাহস, অনেক কিছু দেখতেছে। তাই আমি বলতেছি দেখেন আপনি যে হন, প্রথমে আমি ওনাকে, তো আমাদের মুক্তব ছিল যখন, তখন তো মুক্তব ছিল, তো আমাদের মুক্তবে বলা হয়েছিল বা শেখানো হয়েছিল যে তোমরা যে ছোট হোক বড় হোক যে হোক প্রথম আগে সালাম দিব। তো আমি তার সাথে কথা বলার প্রথমে আমি সালাম দিই, দেওয়া তো উনি আমার সালামের উত্তর দেয় না। তো আমি সালাম আবার পাল্টা দিই, তো উনি সালামের উত্তর দেয় না, উনি আমার ঝাড়ে ধমকি দিয়েছে একটা, এই বারবার সালাম দিস কেন, আমি হিন্দু। তো আমি বললাম তো আপনি হিন্দু বা মুসলিম যেই হন, তো আপনি আমার সামনে আসেন, আপনি নিজের চেয়ারায় আসেন, আপনি এরকম আপনার দেখতে পাচ্ছি না, ছায়ার মতো লাগতেছে, ছোট ছিলাম অতটা বুঝিনি। তো উনি আমারে বলে যে ঠিক আছে, তোরা চারজন একসাথে যাচ্ছিস, তোদের যে আমার সাথে একটা বন্ধু ছিল ওর নাম সজীব, তো ওর ব্যাগের ভিতরে নাকি ভাজা পোড়া কি জানি জাতীয় জিনিস ছিল, তো এগুলা নিয়ে ও ব্যাগের ভিতরে যাচ্ছে, আমরা কেউ জানি না, ও হয়তো বা জানে না। তো অনেক কিছু ইয়ে করার পর যে দেখেন আমরা ছোট মানুষ, আমরা তো এগুলা কিছু বুঝি না, জানি না, তো এখন কি করলে কি ভালো হয় এটা বলেন। তো উনি বলছে যে তোরা এদিকে যাইতে পারবি না, তোদেরকে আমি আটকাই দিছি। তো আটকাই দিয়েছেন মানে এটা কি কোন ধরনের কথা হইলো? তখন আমি জোরে একটা চিল্লান দিই, চিল্লান দেওয়ার পাশেতে আমার যে তিনজন বন্ধু আছে ওরা উঠে যায়, পর আমি আশেপাশে তাকাই, তাকানোর পরে দেখি যে না ও সামনে কিছু নাই, মানে আমার মাথা কেমন জানি হয়ে গেছে, আমি কেমন জানি বিহেভ করতেছি। তো বাকি তিনজন যে ছিল ওরা ধৈরা গাড়িতে করে নিয়ে বাড়িতে আসে ঈদের দিন সকালবেলা, যখন বাড়িতে নিয়ে আসে তখন মোটামুটি সুস্থ ফিল করি, গোসল গোসল করি, কইরা মাঠের নামাজ আদায় করি, করার পর দিনের বেলা ঘোরাঘুরি করি, সারা দিন ঘোরাঘুরি করি। সন্ধ্যার সময় আমরা যখন যেখানে গিয়েছিলাম ওখান থেকে মেলাতে মেলা শেষ করে বাড়ির দিকে রওনা হই, হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা হাঁটবো আর যাবো, চার বন্ধু মিলে নিয়ত করছি যে হাঁটবো আর যাবো। তো হাঁটতে 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 যাইতে যাইতে পাশ দিয়ে একটা শ্মশানঘাট পড়ে আমাদের গ্রামের বাড়িতে, শ্মশানঘাটটা ওইদিকে যারা আছে তারা চেনে, তেলের নামে একটা জায়গা আছে, এই জায়গাতে একটা শ্মশানঘাট আছে। ওই শ্মশানঘাটের কাছে গিয়া দেখা যায় আমার নানির চেহারা, আমার নানির চেহারা হঠাৎ করে এই জায়গায় আসবো, ওই জায়গায় আবার আমার খালার বাড়ি ছিল। তারপর আমার নানি ডাকতেছে, আমি মনে করছি নানি হয়তো বা, তো আমি বলতেছি যে তোরা যা, আমি আমার নানি ডাকতেছে। তো ওরা বলে হে তোর নানি কই, তোর নানি দেখিনি আমি, বা সাথের লোক যারা তিনজন আছে তারা বলতেছে কই কাকো তো আমি দেখি, আমরা দেখি না, তুই কেমনে দেখিস। তারপরে বলতেছে যে দেখ, আমি বলতেছি যে ওই যে আমার নানি দাঁড়িয়ে রয়েছে দূরে, ওই যে দাঁড়িয়ে তোরা দেখোস না, আমি দেখতেছি ওই যে নদীর পাড়ে দাঁড়া রয়েছে। তো এক কথা দুই কথা ওরা বলে যে তোরা যা, আমি আসতেছি। তো ওরা চলে যায়, যাওয়ার পরে আমি আস্তে আস্তে শ্মশানঘাটের ভিতরে ঢুকি, ঢোকার পর আমার শরীরটা কিরকম ভার হয়ে যায়, জিম ধরে, হাঁটতে পারি না, চলতে পারি না। তো উনি আমার সাথে যখন ওনার সামনাসামনি চলে যাই, তখন উনি একটা ফ্যাকাশে একটা চেয়ারার আকৃতি নিয়ে আমার সামনে আসে, আসার পরে বলে যে গত রাইতে যে তোর সাথে আমি দেখা করছি, তুই আমরা বলছিলি যে আমি ওই তোর সামনে আসব, আসতে পারিনি যাই হোক যে কোনো কারণবশত। তারপরে উনি বলছে এখন আসছি, তুই কি বলবি বল। তো আমি বলছি কি বলবো, আপনি আমার প্রথম আমার নানির চেয়ারা ধরছেন, আমার ডাক দিছেন, আপনি এক তো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতেছেন। তারপর উনি বলতেছে যে দেখ, বিশ্বাস আমরা কোনো কিছু করি না, আমাদের ভিতরে ওই রকম কিছু নাই। তো এখন সবকিছু বাদ, তোর আমি তোর রক্ত চাই। আমি বললাম রক্ত চাই মানে, আচ্ছা তোর যদি সাহস থাকে তাহলে আমার শরীর থেকে রক্ত বের করে নে। তো আমি এই কথা বলি, তো আমি বলি কারণ কি কারণে, আমার পূর্বপুরুষ যারা ছিলেন আমার দাদা এবং বাপ, আমার দাদার বাপ, তারা একটু কবিরাজির দিক দিয়ে ছিলেন, কবিরাজি পারত ওনারা। আমার দাদার বাপ ছিলেন একজন নামকরা কবিরাজ, আমাদের এলাকার ওই জায়গায় গিয়ে বললে হবে ইবরত আলী সরকার, উনি নামকরা একজন কবিরাজ ছিলেন। ওই আম বলে সে কোনো জায়গায় ডরাইত না। তা আমার দাদা বলে সেই রকম একটা সুত নাকি আমার কাছে আছে। তো তার সাথে অনেকক্ষণ তর্কাতর্কি হয়, তর্ক বিতর্ক হয়। তো পাশ দিয়ে একটা নৌকা আসে, মাছ ধরার নৌকা আইসা থামে, থামার পরে বলে ছেলে আমার মামার নাম ইমরান, তো চেনে আবার আমার তুই ইমরানের ভাগিনা না? বলে হ্যাঁ ঠিক আছে। আর উনি বলে তুই এখানে কার সাথে কথা বলতেছিস, তো কেউ তো দেখতেছি না, তুই একা একা কালাগালি করতেছ, সাড়াসাড়ি করতেছ। আমি বলছি যে ওই মামা দেখেন কে যেন আমার নিয়ে যেতে চায়, ও আমার নিয়ে যেতে চায়, নদীর মাঝখানে নিয়ে যেতে চায়, আমার কি জেনে দিব, অনেক টাকা পয়সা দিব। তো উনি বিষয়টা ধরতে পারেন, ধরতে পারার পরে উনি বলেন যে ঠিক আছে যাই হোক তুই আমার সাথে চল। তো ছোট বলা বানা ছিলাম, উনি হয়তো বাবু কোনো কিছু খাইছি চাইছি এরকম। তো উনি বলে যে ঠিক আছে তুই আমার সাথে চল। তো আমি ওনার সাথে যাইতে যেন আর ধর্ম যাইতে চাইছি, যাইতে মানে শ্মশানটা পের হয়েছি ওই মুহূর্তে নাকি, আমার ওই পর্যন্ত আমার সেন্স ছিল, এরপরে নাকি আমি পড়ে গেছি। পরার পরে পাশে একটা বাড়ি ছিল, ওই একটা ব্রিজ পরে, ব্রিজের পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িতে নেওয়া হয়। নেওয়ার পর উনি একটু ঝাড়ফুঁক জানেন, তো উনি বলে উনি অনেক কিছু করে, অনেক ঝাড়ফুঁক দেয়, দেওয়ার পরে নিয়ে আসে। তো আনার পরে বলে, জ্ঞান নিয়ে আসার পরে বলে যে তুমি এখানে কেন আইসো এত রাত্রে বেলা একটা শ্মশানঘাটের মধ্যে, তুমি তো জানোই শ্মশানঘাট ভালো না। তো আমি বলি যে নানা দেখেন আমি তো শ্মশানঘাটে আমি নিজে ইচ্ছে আসিনি, আমার আমার নানি ডাকছে, আমার নানি ডাকছে, ডাকে নানি ডাকছে মানে তোমার নানি এই জায়গায় আইবো কেন, তোমার তো বাড়ি তো অনেক দূর, তোমার নানি এই জায়গায় কেমনে আইবো। তো যাই হোক কথাবার্তা বলার পরে উনি এক পর্যায়ে বুঝাইছে যে এরকম শ্মশানঘাট ভালো না খারাপ। এরকম চলতে 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 প্রায় আনুমানিক সাত আট দিন যায়, শনিবার রাত তখন ঠিক দশ এগারোটা বারোটা এরকম হবে, দেশগ্রাম তো অনেক আগেই নিস্তব্ধ হয়ে যায়। তো রাত্রেবেলা আমি ঘুমিয়ে রয়েছি খাটের নিচে, মনে হয় কেউ একজন হাড্ডি চাপাইতেছে, গরুর হাড্ডি বা মুরগির হাড্ডি খাইলে যেরকম একটা আওয়াজ আসে ওই রকম একটা আওয়াজ। তো আমি ভাবতেছি পাশে তো কোনো বাড়িঘর নাই, হাড্ডি খাইব কি? তো আমি চৌকির থেকে নামি। নামার পর তখন তো ওই বাড়িতে কারেন্ট ছিল না, হারিকেনের ব্যবস্থা টিপটিপ হারিকেন জ্বলে। তো হারিকেন জ্বালানোর পর হারিকেনটা হাতে নিয়ে আমি খাটের নিচে উঁকি মারি। তো উঁকি মারার পরে দেখি ওই যে লোকটা আমার ওই যে মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল, ওই মেয়েটা আমার সাথে কথা বলতেছে, বলতেছে যে আজকে আমি এখন তো মুরগির হাড্ডি খাচ্ছি, একটু পরে তোর হাড্ডি খামো। আমি একটু পরে আমি মানে এত চিল্লানোর ইয়া করতেছি বা শব্দ বার করবো মুখ থেকে, বা আমার নানি পাশের ঘরে ঘুমাচ্ছে তাকে ডাক দেবো, ওই রকম কোন অনুভূতি আমার ভিতরে পাচ্ছি না। আমি চিল্লাচ্ছি, হ্যাঁ আমি চিল্লাচ্ছি, শুধু আমার চিল্লানোর শব্দ না আমার কানে আসছে, বাইরে যাচ্ছে না। তো অনেক চিল্লা চিল্লি করি, অনেক ঘামান্ত অবস্থা, শার্ট প্যান্ট সব খুলে ফেলি। খুলে ফেলার পর একটু স্বাভাবিক হয়, হওয়ার পর পর আমি ঘর থেকে বেরে বাইরে বের হই। বের হওয়ার পর আমার নানিরে বলি যে এরকম এরকম কি করলে কি ভালো হয়। পরে উনি বলছে যে ঠিক আছে দেখতেছি। তো আমার এক নানা ছিল, আমার নানির মানে আমাদের পাশের বাড়িতে হালিম মুলবি নামে উনি পরিচিত, চিনে সবাই চেনে ওনাকে। তো ওনার কাছে গেছি, যাওয়ার পরে উনি ইয়ে করছে, ঝাড়ফুঁক করছে, অনেক কিছু করছে, করার পরে যে ঠিক আছে, আমার নানিরে বলছে যে ঠিক আছে, ওরে ভালো একটা লোক দেখেন। তো যখন নানি বলে যে ঠিক আছে কালকে দেখাবো, এরকম একদিন দুই দিন চলে যায়। মঙ্গলবারের দিন আমারে নেওয়া হয় সিংড়া বাজার নামে একটা বাজার আছে, ওখানে যাই আমি। যাওয়ার পর ওখানে দেখা সাক্ষাৎ হয় এক কবিরাজের সাথে, উনি ঝাড়ফুঁক করে, করার পর অনেক কিছু করে, অনেক মানে অনেক কিছু দেয়। দেওয়ার পরে যে জ্যাতা মুরগি মানে জ্যাতা মুরগি জ্যান্ত মুরগি যেটা আছে, জ্যান্ত মুরগি রক্ত জমার সামনে জবাই কইরা জ্যান্ত মুরগির রক্ত দিয়ে গোসল করাইছে, আরো অনেক কি কি জানি চাইছে, এগুলা শ্মশান ঘাটে দিয়ে আসা লাগছে। তো আল্লাহর রহমতে এই পর্যন্ত আসছি, আসার পর পরবর্তীতে এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয়নি। ওনার কাছে যাওয়ার পর আমি এখন এখন পর্যন্ত সুস্থতা ফিল করছি। আল্লাহর রহমতে আমার কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ওই রকম কোনো কিছু আমার ভিতরে নাই। তো আমরা দ্বিতীয় যে গল্প ছিল আমার, ওই গল্পটা আমি শেষ করলাম। আচ্ছা, আমি এখন আমার গল্পের শেষ ঘটনাটা বলছি, তিন নম্বর ঘটনা। তো এই ঘটনাটা আমার নিজের ওয়াইফের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো উনি সুস্থ যখন সুস্থ ছিলেন তখন আমার কাছে বলতো যে দেখো আমার বুকের ভিতরটা জানি কেমন ধরপ ধরব লাগে, কিছু ভালো লাগে না, খাবার দ্বারা আমরা খাইতে পারি না। তো স্বাভাবিক একটা মানুষের সায়েন্সে যেটা বলে আর কি, একজন মানুষের হয়তো 15 দিন খাওয়ার রুচি এক থাকে বা 15 দিন ঠিক থাকে না। আমার নিজেরও 15 দিন আমি খাইতে পারি, 15 দিন খাইতে পারি না। তো আমি এরকম কিছু একটা মনে করছি। তো আমার ভাই একটা আছে ডাক্তারি লাইনে লেখাপড়া করে, ওর সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পর উনি ও কিছু ট্যাবলেট দিয়েছে, ট্যাবলেট খাওয়াইছি, কোনো কাজ হয়নি। এরপর ডাক্তারের কাছে নিয়েছি, মেডিসিন বিশেষজ্ঞর কাছে, ওনারও ওষুধ খাওয়ায়, কোনো কাজ হয়নি। তো যখন কাজ হয় না তখন আমার যে দাদি শাশুড়ি ছিলেন উনি ফোন দিয়ে বলছেন যে তোমরা তো অনেক কিছু দেখতেছো, অনেক ডাক্তার মাক্তার খাওয়াইতেছো, আমাকে দেশে পাঠাই দো। তো ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে, দুই দিন পর আমি ওরা লঞ্চ উড়াই দিব, আপনারা ওর বাড়ি আবার বরিশাল বললা জেলায় ওর বাড়ি, আমার আমাদের বিয়েটা রিলেশনের মাধ্যমে। তো যখন বাড়িতে পাঠাই দেই, বাড়িতে পাঠাই দেওয়ার পর যেগুলো আর কি আমার দাদি শাশুড়ির থেকে শুনছি বা আমার ওয়াইফ ফিরে আসার পর শুনছি, নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর দূরে একটা জায়গায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ও যখন কাজটা মানে ওরানারা যখন ভাটটা ফালায়, ভাটটা ফালানোর বলে পরে বলে যে কালা জাদু ব্ল্যাক ম্যাজিকের মতো কিছু এক টাইপের কোনো বাইরে থেকে কোনো ছেলে এরকম করছে বা আমার কাছ থেকে নেওয়ার জন্য। তো ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে, টাকা পয়সার দিকে চিন্তা করে লাভ নেই, আপনারা রোগী সুস্থ করেন আগে। তো ওনারা চিকিৎসা চালায়, চিকিৎসা চালানোর পরে প্রায় 21 দিনের মতো চিকিৎসা করে, করার পরে না কয়েকদিন ভালো থাকে, ভালো থাকার পর আবার যে সেই বুকের মধ্যে ভাল লাগে না, খাবার দাবার ভালো লাগে না, খাইতে পারে না, অনেক বিরক্ত ফিল করে, নামাজ কালাম গোসল বা নিজের ঘরের কাপড় চোপড় গোছানো কিচ্ছু ভালো লাগে না, মানে একঘের মধ্যে থাকতে চায়, নোংরা টাইপের হয়ে থাকে। মানে ও যখন সুস্থ ছিল তখন আর কি আমি বিছানায় শুয়ে থাকলে ও পাশ দিয়ে বিছানা ধারত, মানে নোংরা কোনো পরিবেশ পছন্দ করতো না। মানে এই অসুস্থটা হওয়ার পর দেখি ও চেঞ্জ হয়ে গেছে, খাবার দাবার খায় না, ভালো করে তরকারি তেমন সিদ্ধ করে না, কাঁচা খাবারের মতো। তো আমি যে ঠিক আছে বিষয়টা অনেকজনের কাছে বলি, ওনার দেশে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর 21 দিনের মধ্যে চেষ্টা করে, 21 দিন 22 দিনের দিন আবার নিয়ে আসে, আমি নিয়ে এসে আমার কাছে আসে, আসার পরে অনেক জায়গায় দেখাই না, ঢাকায় প্রথম দেখাই ওই জায়গা তো হয় না, বাড়িতেও অন্য বাড়িতেও দেখাইলাম হইল না। এরপরে আমি নিলাম আমার ছোট বোনের বাড়ি মাদারীপুর, ওখানে নিলাম, ওখানে নাম করা একজন কবিরা ছিল ওনার কাছে নিলাম। তো নেওয়ার পর উনি আসরের পর উনি ভার দিল, ওর উপরই ভার দিল। তো ভার দেওয়ার পরে বলতেছে যে এরকম এরকম ওরে দুই দিক থেকে নষ্ট করা হয়েছে, নষ্ট বলতে কালা জাদু করা হয়েছে, যাতে আমার সংসারে না থাকে, সংসার করে না খায়। তো আমি বললাম যে ঠিক আছে, এই কাজটা কে করছে? তো উনি বলে যে কাজটা আমার কাছেরই তেমন আত্মীয় না, হয়তো বা বন্ধু বান্ধব এরকম। তো আমি বললাম ঠিক আছে, তাহলে যা হয়েছে হয়েছে, আপনি রোগী সুস্থ করেন। তো ওখানে পড়ায় আমরাও পড়ায় আট দশ দিনের মতো থাকি। প্রথম দিন ইয়ে করানোর পরে ওখান থেকে আবার আরেক জায়গায় নেই, ওই জায়গাতেই আরেকজন ছিল আমার ছোট বোনের জামাই, নেয় নিয়ে যাওয়ার পরে ওখানে পেট পরীক্ষা দেয়। পেট পরীক্ষা করে পেটের মধ্যে মানে অনেক কিছু ঝাড়ফুঁক কইরা, অনেক কিছু, অনেকগুলো সুতা, তারপরে আপনার হচ্ছে মাথার চুল, নখ, পচা মাটি, পচা ডিমের মানে পচা ডিম বাংলা যেরকম একটা গন্ধ আসে, এরকম কাপড়ের টুকরা, এগুলো অনেক কিছু পেট থেকে বের হয়। বের করার পরে তো বলে যে আজকে আমার পেটটা হালকা লাগতেছে, হালকা লাগতেছে। পরের দিন আবার আমরা ওই কাকির কাছে নেই, নেওয়ার পরে যে বলি যে কাকি ঠিক আছে আপনি এখন চিকিৎসা করেন ওর। তো উনি বলে যে ঠিক আছে চিকিৎসা করবো, আমার কিছু জিনিস লাগবে। বললাম কি কি জিনিস লাগবে বলেন, সবকিছু দিতে রাজি আছি। তো ওনার সাথে একটা চুক্তিবদ্ধতে আসা হয়, আসার পরে উনি বলে ঠিক আছে আমার কিছু জিনিস লাগবে, জিনিসগুলো হচ্ছে একটা জাতা মুরগি লাগবে, একদমে একটা গামছা লাগবে, এক কেজি চিনি লাগবে, একশো গ্রামের মতো মধু লাগবে, কালো জিরা লাগবে, সরিষার তেল আর পানি। তো এই সবগুলো জিনিস আমরা আগে ওই দিন গিয়ে অ্যানাউন্স করি, পরের দিন শুক্রবার ছিল, তারপর দিন শনিবার, শনিবার দিন নেই। নেওয়ার পর উনি কাজ চালায়, কাজ চালানোর পরে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। তো আমি মনে করলাম যাই হোক সুস্থ হয়েছে, আমি ঢাকা থাকতাম, ঢাকা থেকে জব সারলাম, জব ছেড়ে দেশে গেলাম। দেশে যাওয়ার ঠিক পাঁচ দিন গিয়ে ছয় দিনের দিন আবার ওই মানে বুকের সমস্যাটা ছিল না, হঠাৎ করে আমার আব্বা ওই আমি বলছি যে একটা মরিচ কেটে দাও, ও মরিচ ইয়া করবো, তো আমাদের হোটেল ছিল, ও বলছি যে একটা মরিচ কেটে দাও। তো মরিচ কাইটা দিয়ে আমার না দেওয়াতে আমার আব্বার সাথে উত্তেজিত হয়ে যায়, হ্যাঁ তুই আমার থেকে মরিচ কেটে চাস, এত বড় সাহস আমার আব্বার লোক এরম করে? তো যখন এরম করে তখন আর কি আমি আর জিনিসটা নিতে পারি না, না নিতে পারে তারে হাত ধরে টাইনে আমার দোকান থেকে বের করে বাড়ির দিকে নিতে চাই। যাওয়ার তখনই আমার ছেলের, ছোট ছেলের গাড়ি ছিল, গাড়ি দিয়ে নিজের মাথায় নিজে বাড়িয়ায়, কাঠ ছিল কাঠ দিয়ে নিজের মাথায় বাড়ি দেয়। তো এরকম বোঝার পর আমরা ওই জায়গায় একজন কবিরাজ ডাক দিই, উনি সবকিছু করে, চালান টালান দেয়, দেওয়ার পরও বলে সমস্যা এরকম সেরকম, বিভিন্ন জনে বিভিন্ন নানান রকম কথা বলে। তো আরে ওখান থেকে অনেক কিছু চিকিৎসা করানোর পর ঢাকা নিয়ে আসলাম, ঢাকা মানসিক হাসপাতালে চিকিৎসা করাইলাম, অনেক জায়গায় চিকিৎসা করাইলাম, আদৌ এখনো পর্যন্ত চিকিৎসাধীন আছে, ডাক্তারি চিকিৎসাও নিচ্ছি, কবিরাজি চিকিৎসাও নিচ্ছি। তো এরকম মাঝে মাঝে আমার কাছে ফোন দেয়, যেমন গত পরশু দিন আমার কাছে ফোন দিছে যে দেখেন রাতের বেলা বারোটা বাজে আমার কাছে ফোন দিছে, ফোন দেওয়ার বলতে বলতেছে যে আমি রাতের বেলা থাকতে পারিনি, আমার শরীরে ছটপট লাগে, কে যেন আমার নিয়ে যায়, কে যেন আমার শরীর মানে চাবাইতেছে, এরকম একটা অনুভব করি, আমার কাছে ভালো লাগে না, আমার কাছে কিছু ভালো লাগে না, নামাজ কালাম ভালো লাগে না, কোরআন শরীফ পড়তে মন চায় না, এরকম অনেক কথাবার্তা ইয়ে পর। তো এখনো চিকিৎসাধীন আছে আল্লাহর রহমতে, গত কালকের থেকে একজনের চিকিৎসা নেওয়ার পর ও আল্লাহর রহমতে এরকম মাঝে মাঝে একটু নার্ভাস হয়ে যায়, এখন আল্লাহর রহমতে একজনের চিকিৎসা নেওয়ার পর আল্লাহর রহমতে দিলে এখন একটু সুস্থ আছে। তো আমার শেষ ঘটনা এই পর্যন্তই শেষ।
অনেক অনেক ধন্যবাদ শাওন ভাই, ভীষণ ভালো লাগছিল আপনার স্টোরিগুলো শুনতে, অ্যান্ড দেখা হবে ইনশাল্লাহ আবারও। থ্যাংক ইউ। কথা হলো শাওনের সাথে, শাওন ভাই চলে গেল, উদয়ও চলে যাওয়ার সময় হয়েছে, আপনারও হয়তো ঘুমিয়ে পড়ার সময় হয়েছে। সো আজকের মতো আমাকে বিদায় নিতে হবে। শেষ সময় এসে যারা এসএমএস করেছেন তাদেরকে ধন্যবাদ, কাদের ভাই ধন্যবাদ আপনাকে, রুম্পা আপনাকে ধন্যবাদ, মিনারা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করেছেন, সাথী আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করেছেন, এই পাশটাতে বন্ধুটি জনি আপনাকে ধন্যবাদ, শাহানা আপনাকে ধন্যবাদ, লাকিকে ধন্যবাদ, সালামকে ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আলফিকে ধন্যবাদ, তানিয়াকে ধন্যবাদ। আমাদের সাথে জয়েন করেছে জিয়াউর শিকদার সহ অনেক অনেক বন্ধু। প্রবাস থেকে আমাদের সাথে জয়েন করেছিলেন আমেনা বেগম, আমাদের সাথে জয়েন করেছেন ফেরদৌস, আমাদের সাথে জয়েন করেছেন কালাম ভাই, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে মিনারা, আমাদের সাথে পাশের দেশ ভারতের অনেক বন্ধুরা রয়েছেন, যাদের মধ্যে কৌশানীকে দেখতে পাচ্ছি, পল্লবী রয়কে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সেখানে শুভঙ্কর চট্টোপাধ্যায়কে, আমরা দেখতে পাচ্ছি এদিকে মৃণালকে। সো আমাদের ঢাকা থেকেও অনেক বন্ধু যুক্ত হয়েছেন, রেজাউল করিম, পলক, সারওয়ার, মনির, ইয়াশা জয়েন করেছেন, সাদিয়া, আমাদের সাথে মিমিকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন, কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন ফাতেমা, আরজু জয়েন করেছেন সেখান থেকে, রাসেল, তমা, সোহেল সহ আরো অনেক অনেক বন্ধু। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের বন্ধু হাজি চানমিয়া, আমাদের সাথে জয়েন করেছেন এখানটা থেকে মিনারা বেগম, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে সফিউল্লাহ, আমাদের সাথে জয়েন করেছে তন্নি, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু রাহা, আমাদের সাথে জয়েন করেছেন আমাদের বন্ধুটির নাম হচ্ছে মঞ্জুর। গুলশান থেকে ঢাকার, গুলশান থেকে সুলতানকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন, রুমা যুক্ত হয়েছেন মোহাম্মদপুর থেকে, সুমি যুক্ত হয়েছেন বাড্ডা থেকে আমাদের সাথে, অনু যুক্ত হয়েছেন মিরপুর থেকে, কুমিল্লা দাউদকান্দি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রায়হান, আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকে তাহের, আমাদের সাথে মিজান যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে, ফারহা যুক্ত রয়েছেন, উপমা যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে, আমাদের সাথে জয়েন করেছেন গাজীপুর থেকে আবদুল্লাহ, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধুটি নাম হচ্ছে রিম্পি, তিনি যুক্ত হয়েছেন নরসিংদী থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জের বন্ধু নাফি, আমাদের সাথে রূপগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সিনথিয়া, আমাদের সাথে যুক্ত রয়েছেন আলামিন, গাজীপুরের বন্ধু, সাভার থেকে আশরাফুল সহ আরো অনেক অনেক বন্ধুরা ছিলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। বেঁচে থাকলে আগামী এপিসোডে আবার হাজির হব নতুন কোন বন্ধুকে নিয়ে এবং নতুন কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স নিয়ে। সে পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করি, সবাই সাবধানে থাকি, ভালো থাকি, নিরাপদে থাকি, আর দিন শেষে পজিটিভ কিছু করবার জন্য চেষ্টা করি। এই প্রত্যাশা রেখে আজকের মতো আপনার বন্ধু উদয় বিদায় নিচ্ছে ভূত স্টুডিও থেকে। ভালো।